exclusively on FusionBD.com.
Royal Tiger Beat presents KBSB Concert Tour. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট জেবিএসবি আনসেন্সর্ড এবং মাসের শেষ সপ্তাহ, সুতরাং জেবিএসবি আনসেন্সর্ড শুরু হবে, সেটাই স্বাভাবিক। আমাদের আজকের এই অনুষ্ঠানে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের ভয়াবহতম অপ্রিয় সত্য কথা স্বীকার করতে যাচ্ছে রুবেল। আমি প্রথমেই রুবেলকে ওয়েলকাম করতে চাই। আর তার আগে প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি, যারা জেবিএসবি আনসেন্সর্ডে এখানে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, তারা আমাদেরকে ফোন করবেন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমি আর্চি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং প্রিয় শ্রোতা, আমরা ভূমিকা এবং কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে প্রবেশ করছি। ব্যাকগ্রাউন্ডে থাকবো আমরা প্রথমেই।
আমার ছোটবেলা, আমার যখন বয়স 7 বছর, তো তখন আমি মনে আছে আমি পড়ে পড়ি, তখন আমার ফ্যামিলি, আমার আব্বু একটা বিয়ে করছে, আমার আম্মুর তো বিয়ে করছে, তো আমার আব্বু একটা বিয়ে করছে, তোটা আমরা জানতাম না। তো আমি যখন আমার 7 বছর 8 বছর হয়েছে, তখন আমার আম্মু জানতে পারছে যে আমার আব্বু একটা বিয়ে করছে। তখন হ্যাঁ বলছে,
মাই প্রথম স্ত্রী, আমার বাবার
প্রথম স্ত্রী, হ্যাঁ আরেকজন,
ও মানে এটা আমার
মা জানতো না।
আচ্ছা,
হ্যাঁ মা জানতো না। তাহলে বলছে যে তুমি বিয়ে করছো, তাহলে তাহলে বাচ্চা কাছে আছে? পরে তো হ্যাঁ বাচ্চা কাছে আছে, একটা ছেলে, তাহলে নিয়ে আসো, আমরা দুই একসাথে থাকবো। তো লইয়ে সেই জায়গাতে আনা, আসার পরে 3-4 মাস পরে মানে জ্ঞানদম শুরু। ঠিক আছে, তার আগে মনে করেন আমার মামা, দুই মামা টাকা পয়সা আছে, দুই মামা আমার আব্বুরে আমার টাকা পয়সা অনেক টাকা দিয়েছে, প্রায় 60-70 হাজার টাকা দিয়েছে, টলার আছে না, স্টিল বিডি টলার কেনার জন্য, ব্যবসা ক্ষেত্রে ঠিক আছে, কোনটা ভালো থাকবো, ঠিক আছে, টাকা পয়সা দিয়েছে। তো তারপরে নিয়ে এসে সেই মহিলাকে নেওয়ার পরে মানে 3-4 মাস পরে মানে জ্ঞানদম শুরু আসে, তখন অনেক একটা দিয়ে দুটো দিয়ে বাঁচতে আছে, এইভাবে মানে ঝগড়া লাগতেই আছে। তখন মামার কাছে বলে, মা এইভাবে সমস্যা হয়েছে, তখন কি করা যায়? পরে মামাই বলে যে এইভাবে যখন হয়েছে আমরা তো শুনছি, তাহলে তুই একটা কাজ কর, তুই চলে আয় সিলিয়া। তখন আমার একটা ছোট বোন আবার মায়ের গর্ভে আছে, বড় করে না,
তখন বয়স কত?
আমার 7-8 বছর,
7-8 বছর। ওকে, পড়াশোনা করছিল না এই মুহূর্তে?
তারপরে মা বললো কি যে না, এখন আমার একটা ছেলে বড় হয়েছে, মোটামুটি বড় হয়েছে, তারপর একটা মেয়ে করবে, ঠিক আছে, তখন আসুন কিছুর জন্য। হ্যাঁ, পরে আমার কথা শুনবি না, আমার কথা শুনবি, তাহলে তোরা বোঝ, ঠিক আছে, এই বাবু কর।
মামার বাড়ি
কোথায়? বরিশালি।
তখন আপনারা থাকতেন কোথায়?
তো আমরা বরিশালি থাকি,
বরিশালি থাকি,
পাশাপাশি গ্রাম, তো নদীর হাই পাড়া, রবিবার, বুঝছেন। তারপরে মা বললো কি না, বলতে আছে যে না আমি যাবো না, তো থাকলে এদিকে থাকবো। তারপরে এক পর্যায়ে মনে করেন আমার মার উপর অনেক প্রশ্ন করা হয়, আমার বাবা অনেক প্রশ্ন করে, মানে ওই মহিলার পিয়া, ঠিক আছে, অনেক প্রশ্ন করে।
মহিলা কি আপনাদের সঙ্গে একই সঙ্গে থাকতো?
একই সঙ্গে থাকতো,
এক সময় নিয়ে আসলো,
নিয়ে আসলো।
তো ওই ছোটবেলার কিছু মনে আছে আপনি, আপনি নিজের চোখে যেটা দেখেছেন?
হ্যাঁ বলতে আসতো,
জি।
তারপরে করলো কি, আমার মায়ের একদিন মারলো, অনেক মারার পরে আমি আমার মায়ের দিয়ে আমার ওই যে ইয়ে আছে না, শাড়ির আসল, আমি নিচে দিয়ে পালাই দিয়েছি। হ্যাঁ, পরে আমার বাসে ধরিয়া, ঠিক আছে, আমারও ইচ্ছে মতো মায়ের, ঠিক আছে, অনেক মারছে। মারার পরে আমার এক শাস্ত মামা আছে, আমাকে ওই জায়গায় হাট বার দিন হাট মেলে শনিবার দিন বাহির সর হাট, তারপর মামাই গেছে, যাওয়ার পরে আমার দেখে পিঠে অনেক দাগ পড়ে রয়েছে, ঠিক আছে, তারপর হ্যাঁ কান্না শুরু করছে জাকির নামে। তারপর বললো কি, তুই আমাকে আমার সাথে বাড়িতে যাবি? আমি কই না, মায়ে গেলে যাম। পরে আমি যাইনি, পরে আমার টাকা দিয়ে গেছিল, চকলেট কিনে দিয়ে গেছে, এটি সব মনে আছে আমার। পরে মায়ে তার লাকানা করলো যে দেখান কি করবো। পরে 2-3 মাস পরে মানে কন্টিনিউ তো মারামারি দু একদিন পর পর হইতেই আছে, ঠিক আছে? তো আমার মায় মানে ওটা সহ্য করে রাখতে আসে, আমার মামার কাছে বল না, তারপর এক পর্যায়ে আমার মায় আমার নিয়া বাড়িতে চলে আসে, ঠিক আছে? ওই বাড়িতে আর থাকে না, বাড়িতে চলে আসে। আসার পরে আমার বাপে আবার আমাকে ওই বাড়িতে যায় যে যা হয়েছে হয়েছে, ঠিক আছে, এবার চল আর কিছু হইব না, ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তোর বাপের বাড়ি যখন গেছো তাহলে একটা কাজ কর, তো ঘরের পিছনে একটা গাছ আছে, রেন্টি গাছ, বুঝছেন, অনেক বড়, ওই সময় বিক্রি করলে প্রায় 30-40 হাজার টাকা বিক্রি করা যেত,
ওরে বাবা, অনেক টাকা,
অনেক বড়,
আচ্ছা,
ঠিক আছে। তারপরে বললো কি আরে গাছটা বিক্রি করবো, পরে আমার চলার আর একটা কেনা লাগবে। ওরে মা আবার একটু বোকা মানুষ, বুঝেন নাই আগের মানুষ, হ্যাঁ, আবার মামারে বললো কি ভাই এইভাবে সমস্যা, মানে আমার দুইটা মামায় আমার মায়ের অনেক কিছু কষ্ট, তারপর কথা বিক্রি করে ভালো টাকা দিয়ে দে, ঠিক আছে, তুই শান্তির থাকলে আমরা সব শান্তি,
একটাই বোন ছিল,
একটাই বোন,
আচ্ছা,
ঠিক আছে। তারপরে বিক্রি করে ফলাই, তারপর 30,000 টাকা দিয়েছে। তারপরে আবার একটা তেঁতুল গাছ বিক্রি করছে, ওইটা বিক্রি করছিল মনে হয় 3,000 টাকা, ওইটা বিক্রি করে অনেক টাকা, প্রায় 50,000 টাকা দিচ্ছে। আবার আবার একটা স্টিল গুলিটা ট্রলার কিনছে, তারপর আবার 2-3 মাস ভালো থাকি, তারপর আমার মারিদের করে মারে মারিদের করে, তারপরে লাস্ট ফিনিশিং এ আমার মামাই গেছে যাওয়ার পরে, তারপর বিবাহিত আবার নিয়ে আসে। তারপরে আমার ছোট বোন হয় তখন আমার বয়স প্রায় 8 বছর মতো, ঠিক আছে, গর্ভে আছে, 8 বছর কম হইব, তো ছোট বোন হয় নাম মিথু, ঠিক আছে। তখন আমি এদিকে এইবারে বই পড়ালেখা করি, পড়ালেখা করতে আসি, করতে আসি,
তখন বাবার সঙ্গে আপনারা মামার ফ্যামিলি,
মামার ফ্যামিলিতে,
মামার ফ্যামিলি,
হ্যাঁ, মামাই বলছে ওই বাড়িতে আর যাওয়ার দরকার নেই,
আচ্ছা,
আমার বাপে কোনো খোঁজ খবর নিতে আসে না,
আচ্ছা।
তারপরে আমার মাই কয় আমার যে টাকা পয়সা নিয়েছে, ভাই তোমরা টাকা পয়সা ডাইনে দাও, পরে কয় টাকা পয়সা ছেলে বড় হইলে আনতে পারবে, এ বলে। তখন আমি মায় বললো এইভাবে, তখন মায় যাইয়া তারপরে আমার টাকা দেবো কবে, যে আমরা খাইতে পারি না, পড়তে পারি না, ঠিক আছে, ছেলে লেখাপড়া করতে আছে, কিছু করতে পারি না, টাকা দেবো কবে, কিসের টাকা আনছে, তোর কোনো টাকা নেই, এভাবে বলতে আছে, তোর কোনো টাকা নেই, টাকা দিতে পারবো না। পরে মায়ের কইলে কি আমার মামা তুই ডিফোর্স দিয়ে দে, ঠিক আছে, সংসারে যাওয়ার দরকার নাই, ডিফোর্স দিব না, ডিফোর্সের দরকার নেই, ডিফোর্স দিব না, এই কতদিন
ডিভোর্স দিব না,
ডিফোর্স দিব না আমার,
আচ্ছা।
তারপরে অনেকদিন পর গেছে, তারপর বাবা আবার খোঁজ খবর নিতে আসে, খোঁজ খবর কিভাবে নিতে আসে, প্রতি সপ্তাহে আমাকে 10 কেজি চাল দিতে আসে বাজার থেকে, আর কিছু দেয় না, 10 কেজি চাল, ঠিক আছে, 10 কেজি চালে তার কিছু হয় না। তখন আমি বড় হইতে আসি, ঠিক আছে, এইভাবে আর এই পর্যায়ে অনেকদিন যাবত গেছে, তো সংসারে মনে করেন আমি বড় হইতে গেছি, আমার ছোট বন্ধু বড় হইতে আছে, তো সংসারে তো আমরা 3 জন বড় হয়ে গেছি, তা মামা আর কতদিন দেখবো। তারপর আমার মায়ের একটা চাকরি নেয়, ওই যে আমাদের এলাকায় যেন এই রাস্তাঘাট যে নির্মাণ করে না, তখন কয়েকজন কাজ করো না করলো, ঠিক আছে, ওইটা হিসেব টিসাব খাই রাখতো, ঠিক আছে, তখন আমি এলাকা ভাড়া করতে আসি। তো আমি যখন নাইনে, তখন আমার নানা বাড়িতে আমার এক আমার আপন তত্ত্ব খালা আসে,
জি জি,
তখন ওই নাইনে আমি টেনে নিউ টেনে, তখন,
আচ্ছা,
তখন আয় আসে, তারপর ওই বাড়ির সবার সাথে কথা বলে, কিন্তু আমি ওর সাথে কথা বলি না, আমার বাবা তো ভাই আছে বাবুল কইরা, খালাতো ভাই আছে হাসান, ওদের সাথে সবার সাথে কথা বলে ফ্রি ভাবে, কিন্তু আমার মার সাথে বলে কি আপা তোমার ছেলে না আমার সাথে কথা বলে না, কত কি কথা কইব, কয় এমনি কথা কইতে পারে না, কয় না ও মেয়ে মানুষের সাথে কথা বলে না। তা আমি তো ভাই আগে কোনো মেয়ের সাথে কথা বলতাম না, এইভাবে আমার এই 5টা বছর স্টুডেন্ট লাইফে আমি কোনো মেয়েরও মানে মেয়েদের তাকাইও নাই, আর কারোর সাথে রিলেশন করার মতো কোনো ইয়ে আছে না, যে পড়ালেখাতে নষ্ট হয়ে যাবো, আমার মায়ের কষ্ট লেখাপড়া করে আছে, তার আমার পড়ালেখা নষ্ট হয়ে যাবো। তারপরে এক পর্যায়ে আমি একটা ইয়া যাই, উরুষে যাই, 5 জনে আমি আমার চারটে বন্ধু বান্ধব আছে, শাহিন, হাসান, টাসান, ইসুফ, আর ইতে যাই একটা উরুষে যাই। আসার টাইমে টলারে বৈশা একটা ছেলে বললো যে টলারটা হাউসফুল হয়ে গেছে, কিছু লোক সার্বিক নামুক, আমার এক মামাই বলে শাহিন, পরে কয় আপনি নামে যেত করে না ভাই, তো পরে কয় আমরা তো আগে উঠছি তোমরা নামে যাও, পরে কয় তুই নামে যা, এভাবে এক কথা দ্বিগত হয়েছে, তারপরে কয় তার উফরু উঠালো। তারপরে আমরা আমরা আসলাম 5 জন 6 জন আর ওরা আসলে 3 জন না 4 জন, উপরটা আমরা হাইটে যাইতে আসি, তখন বলে যে তোরা কিছু করলি না, তোরা তো যাইতে আসিস, পরে কই ভাই তোরা জাগা, তোরা এইভাবে করিস না, জ্ঞান জ্ঞান ভালো লাগে না, ঠিক আছে, তারপরে বলে তোরা কিছু পারলে তো করবি, তারপরে ভাই মারামারি শুরু হয়ে গেছে ওই ঘটনাস্থলে। একজন আর এই জিনিসটা মোবাইল বাড়ি দিয়েছি, ফাইটে গেছে,
আপনি বাড়ি দিলেন,
জি আমি বাড়ি দিয়েছি, প্রথমে আমি থাপ্পড় দিছি, তারপর আমার এক মামা আছে শাহিন সম্পর্কে, ওই একটা লাঠি লইছি, লাঠি লইয়া তারপর বাড়ি মারতে গেছে, এই জায়গাতে বাড়ি মারার পরে কাইটে গেছে অনেক, ঠিক আছে, সিলে ফল করে মানুষজন অনেক রাত পড়লো 3:30 বলতে ছেলেবেলা তো উঠছে, ওঠার পরে অনেক মারছি, মারার পরে ফাইটে ফুটে গেছে সবকিছু গোপন আছিল, পরের দিনকে জানতে পারে যে ওইসব কোলাফানে মারছে, তখন তারা পুলিশ আনে বাড়িতে, ওই টাইমে পরের দিনটা পুলিশ আনে, পুলিশ আনার পরে ওই যে আমি যে মেয়েটার কথা বলছিলেন আর ভাইয়ের বললো কি মামা পুলিশ এসেছে, আমাকে কো আপনার নাকি কারে মারছেন এই জন্য পুলিশ এসেছে, আমাকে আমরা মারি নেই তো, পরকার জানতে পারছেন নাকি আপনারা মারছেন এই জন্য পুলিশ এসেছে, এই ওর সাথে এই কথা বলা হয়, মানে আমার কাছে মানে ফ্রি হইতে আছে, তাই ভাবে ফ্রি হইতে আসে, আমার মা বলছে তুই আমাকে বাসায় করে যাবি না, কিসের জন্য, যে আবি না তুই আমার ছেলের সাথে কথা বলবি না, অনেক ঝগড়া হয় বাড়িতে, এভাবে পরে আমারে আমি রাগ করে বাড়িতে চলে যাই, চলে যাওয়ার পরে আমি লেখাপড়া করবো না, ফ্রিটেস্ট পরীক্ষা আমি বলবো সময় লেখাপড়া করবো না, বাড়িতে যাবো না বেশি কাজ, তারপরে আমারে বলে কি যে মামা আপনি বাড়িতে এসে পড়েন, আপনার সাথে কথা, তুমি কি কথা, আমি বাড়িতে আর যাবো না, বাড়িতে আসছি ওই রাত্রে আসিনি, পরদিনকে আসছি, আসার পরে বলে কি আমি আপনার পছন্দ করি, বলে আমি তুই হয় আমার খালা, ঠিক আছে তুই আমার পছন্দ করবি, এটা সমাজ তো মেনে নেবো। পরকা সব সমাজ কি মামিরকে বিয়ে করে না, এটা বলে আমার সব ইসলামী এভাবে কিছু কথা বলে। তারপর আমরা রাজি হয়ে যাই দুদিন পরে, তারপর কন্টিনিউ এভাবে সম্পর্ক, প্রতিদিন রাত্রেবেলা ওর সাথে দেখা করতাম আমি। তারপর ওর সাথে মাসখানেক পর আমি বললাম কি,
কোন ক্লাসে থাকা অবস্থায় সম্পর্কটা হয় আপনাদের?
নাই নাই, আমি নিউটনে, নিউটন যখন ব্রিটিশ পরীক্ষা আরম্ভ হয় তখন।
ওকে, নুরুন্নাহারের সঙ্গে?
নুরুন্নাহারের সঙ্গে। তারপর এক মাস পরে আমি আর বললাম কি, একটা কাজ করবা, একটা জিনিস আমি দিবা। পরে বলে যে কি জিনিস, পরে আমি অন্য কিছু একটা জিনিস, প্রতিদিন তো তোমার সাথে আমার সাথে দেখা হয়, রাত্রেবেলা দেখা করি, পাশাপাশি তো কর, তুমি রাত্রেবেলা দেখা করি, তা তোমার সাথে আমি মিলামশা করবো, শারীরিক সম্পর্ক করবো।
এটা আপনি তাকে অফার দিচ্ছেন?
হ্যাঁ, আমি অফার দিচ্ছি। পরে কয় না, এটা হইব না, বিয়ের পরে। আমি তুমি যদি আমার ভালোবাসে দেখো তাহলে হইব। তারপর বলে আচ্ছা ঠিক আছে তুমি এসো। তারপর ওই রাত্রে হয় আসলে শারীরিক সম্পর্ক প্রথম। তারপরে আমার বলে তুমি আমার বিয়ে করতে পারো, কিন্তু হ্যাঁ আমি তোমার বিয়ে করবো। তারপরে প্রত্যেকদিন দুই একদিন পর পরই অবশ্য শারীরিক সম্পর্ক হয়। তারপরে হয় একটা দিন বললো কি, আমি স্কুলে গেছি।
এই ধরনের বাচ্চাদের মানে আপনারা তখনও তো কিশোর, মানে আপনারা এই জায়গা পেতেন কোথায়, আপনারা ম্যানেজ করতেন কিভাবে?
এই যে বাড়িতে আমাকে বাগান আছিল আমার ঘরেই, আরো ঘরেই। তারপর ওই ঘরেতে নামার পরে অন্ধকার আসছিল, তো এই যে সাইডে একটা আম গাছ ছিল, অনেক জাফর আম গাছের নিচে।
এই প্রশ্নটা আমি কারণেই করেছি যে আসলে আমরা অনেক সময় এই এই শিশু বয়সটাকে, কিশোর বয়সটাকে অনেক সময় অবহেলা করি, এবং অবহেলা করি ইন এ সেন্স যে ঠিক আছে ওরা ওদের দ্বারা এটা সম্ভব না, কিন্তু ওরা আসলে নিজেদের ভিতরে কতটা অ্যাডভান্স হতে পারে এসব ব্যাপারে। আবার এটা বললাম বলে এই কারণে অ্যাডভান্স হতে পারে বলে অনেক বেশি কনসাস হয়ে যে প্রত্যেকটা পদে পদে খেয়াল রাখা, এটাও কিন্তু অন্যায় হবে। সো ব্যালেন্স করাটা খুব জরুরি, যারা বিশেষ করে গাইড করবেন বাচ্চা পেতে তাদের জন্যই বলা। বলুন তারপর।
তারপরে আমি আরে বললাম কি, দেখো যে আমরা তো করতে আসি, কয় কি আর এত কোনো সমস্যা হবে না, আমরা তো ওষুধ খেতে আসি। কয়
কে বলে ওষুধ খেতে?
হ্যাঁ
ওকে জানতো এগুলোর সিস্টেমটা কি, বা
সিস্টেমটা আমি আমার এক ভাবি আছিল, খাই যে একটা ওষুধ আছিল ওইটা বলে যে এইভাবে খাইলে বাচ্চা কাচ্চা হয় না,
এগুলো খেত।
এগুলো খেত।
কোন ক্লাসে পড়তো? ক্লাস নাইনে।
নাইনে।
ওকে।
তারপরে যখন আমার আমার সাথে ওর সাথে সম্পর্ক হয় তিন মাস, সাড়ে তিন মাস, তখন আমার ফ্যামিলি জানে ফেলায় আর বাড়ির সবাই জানে ফেলায় যে ওর সাথে সম্পর্ক। তখন মানুষের গাওয়া করতে আসে যে ওর সাথে সম্পর্ক কি করা যায়, হয়তো রাবি দেবো হয় না, ঠিক আছে সম্পর্ক হয় খেলা বোন হোত কি করা যায়। তারপরে আমার মায়ের বললো যে তুই আমার সত্যি কথা বলবি কি মা, পরে তো বললাম কি সম্পর্ক আমি কিছুই না, তুমি যদি মিশে এই আমার সাথে বললো না তো সামনে আমার পরীক্ষা, পরীক্ষা দিয়ে দিতে জ্ঞান করো না, তাহলে আমি পরীক্ষা দেবো না, আমি চলে যাবো বাড়িতে, এটা বলছি। পরে মায়ের কিছু বল নাই। তারপরে চার মাস চলতে আছে, তারপরে পাঁচ মাসের সময় তাই করলো কি, খুলনা চলে গেছে, খুলনায় আর মা আর মা আর ছোট বোন আর ওই খুলনা চলে গেছে। তা আমি আবার স্কুল থেকে আইসা, তারপরে আরে ফোন দিই প্রতিদিন, ওই আমার ফোন দেয়, ক্লাস করতে দেয় না, কোচিং করতে দেয় না, যে তুমি এসে পড়ো, হ্যাঁ না দেখলে ভালো লাগে না, আমি এসে ওদিনকার ফোন দেয় না, কারণ কি আমি ফোন দিয়ে রিসিভ করি না। তারপরে আইসা শুনি কত খুলনা চলে গেছে, কি আরে খুলনা চলে গেছে, বিয়া কি বলে নেবি বিয়া। তারপর আমি ফোন দিই আর মার কাছে, ওর কাছে ওর ফোন রিসিভ করলো, আর মা ফোন রিসিভ করে কয় কে, আমি রুবেল। পরে ক বলো আমার কাছে, আমি নুনার কই, ক নুনার তো নাই এদের, পর কর তো বিয়ে হয়ে যাবে আজকে, হ্যাঁ পর কর কাছে একটু দেন, ওরা তো কথা বলবো না বলবো না, তোর লাস্ট পরে আমার সাথে দু মিনিট কথা বলছে, তো তুই আমার ভুলে যা, ঠিক আছে তোর আমি বিয়ে করবো না, তোর আমি গিয়ে লাগে বিয়ে করবো, আমাকে এইভাবে কষ্ট দিল দিকে, তাইলে তোমার লাইফ তো নষ্ট করলাম, আমার লাইফ নষ্ট করলাম। তারপর ওর সাথে আর কোনো যোগাযোগ না, তখন আমি একটু কিরে কাটি যে আমি প্রতিটা মেয়ের লাইফ নষ্ট করবো এই সময়। তারপর শুনি সন্ধ্যার টাইম বিয়ে হয়ে গেছে, ওই দিন সন্ধ্যা যেদিন গেছে,
তো আপনি তখন মনস্থির করলেন যে কোনো মেয়ের সাথে স্বাভাবিক সম্পর্কে জড়াবেন না, যত বেশি পারেন ক্ষতি করবেন। ওই বয়সটা হচ্ছে আপনি তখন এসএসসি পরীক্ষার্থী বা ক্লাস টেনে পড়েন, তাই তো? এই ধরনের একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে কেন আসলো?
ওই যে আমি কোনো মেয়ের সাথে আগে সম্পর্ক করি নাই,
মানে উনি আপনাকে ছেঁকা দিল বা
প্রথম, ওই আমার লাইফ প্রথম।
ওকে।
তারপরে আমি ওই দিন ক্রিয়া কাটছি যে আমি প্রতিটা মেয়ের সাথে যতগুলো মেয়ের সাথে পারবো সম্পর্ক করবো, কিন্তু আমি কার সাথে সঠিক সম্পর্ক করবো না, অন্য জনের দিয়ে করাবো।
হলিউডে অনেক দুর্ধর্ষ মুভিও তৈরি হয়েছে, এবং একটা সময় স্টার মুভিজ আমরা ছবি দেখতাম বয়স নির্ধারণ করে দেওয়া হতো 14+, 15+, 16+, 18+, হ্যাঁ, কিন্তু অনেক শিক্ষণীয়। আপনারা যদি আজকের এই স্টোরিটা পুরোপুরি শোনেন, আমার অবাক লাগে যে ও হয়তো ওই ধরনের কোনো ছবি কখনো দেখেইনি, ওর জীবনে আসেইনি, কিন্তু হলিউডের যেই সত্য ঘটনার উপরে আমি বেশ কয়েকটা ছবি দেখেছিলাম, বিশেষ করে ওর রাগটা তো এরকম, আমি এরকমও দেখেছি যে এত বেশি জিঘাংসা জন্ম নিয়েছে যে মেয়েদেরকে সে একটা ইনটক্সিকেটেড করে বীজ দিয়ে শরীরটা আস্তে আস্তে কাটতো, খুর দিয়ে কাটতো। হ্যাঁ, কি পরিমাণ পারভার্টেড চিন্তা গ্রহ করতে পারে একটা ধাক্কা খেলে। আমরা ওকে জাজ না করি, আমরা শুধু সিচুয়েশনগুলোকে বোঝার চেষ্টা করি যে এই ধরনের সম্পর্ক অনেক সময় একটা মানুষকে চিন্তার জায়গা থেকে কত বেশি পারভার্টেড করে ফেলতে পারে। বলুন তারপর কি হলো? চিন্তা ভাবনা মনের মধ্যে
জি, আর চিন্তা ভাবনা করছি আমি যার সাথে শারীরিক সম্পর্ক করব লাস্ট একবারে যার সাথেই করি, তোমার এমন লাইফ যদি তার কেউ আসে তারই আমি বিয়ে করবো।
ওকে ওকে,
তারপরে কিছুদিন পর তো টেস্ট পরীক্ষা চলতে আসছে, একটা মেয়ের ভালো লাগছে, মেয়েটার অফার দিছি, অফার দ্বারা মেয়েটা রাজি হয় নাই। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ঠিক আছে 15 দিন পর মেয়েটা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে মেয়েটার নাম হয়েছে আখি। তারপরে মেয়েটা বললো যে আচ্ছা তোমার সাথে সম্পর্ক করতে পারি একটা শর্তে। কি শর্তে? যে আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি তো আচ্ছা ঠিক আছে বিয়ে করবো, তোমার বিয়ে সম্পর্ক করা একটু, ভালোবাসা করা একটু, বিয়ে করবো। তারপরে আমার তিন চারটা বন্ধু বান্ধব আছে, তো আমি সম্পর্ক হওয়ার 7-8 দিন পরে আমি বললাম কি যে তোমার সাথে আমার সাথে একটু কথা আছে, কি কথা তোমার সাথে আমার সাথে এবং সঠিক সম্পর্ক হইবে, তাইলে আমি সম্পর্ক রাখবো না, ব্রেকআপ করে দিব। পরে কয় না এটা হয় না, আমাকে হয় না গা। পরে এবার রাজি হয় না, 2-3 দিন বলি রাজি হয় না, তারপর একদিন রাজি হয়েছে। তারপর আমার এক বন্ধু আছে রনি, আরো একটা বন্ধু আছে, তিনটা বন্ধু আছে, নাম বলবো না, একটা বন্ধুর নাম বলতে পারে জাহিদুল। আমাকে বললাম কি এটা কিভাবে আরে নিয়ম আখিরে বাসায় কোন বাসায় নেওয়া যায়। পরে আমার এক ফুকুর বাসা আছে, ফুকুর তো অন্ধ চোখে দেখে না, বাসার ভিতরে যাওয়া যাইবে সমস্যা নেই, তারে 10-20 টাকা খাওয়াইলে ঠিক আছে অন্য বাসায় যাইবো, পান কিনে দিলে আমি কাজটা ঠিক আছে। হ্যাঁ, পরে নিয়ে গেছি, তাও শিখাই দিয়েছি, তোরা আমি যাওয়ার পরে তোরা যাবি যাই আর বড়টা লক করবি, লক করার পরে বলবি যে ভিতরে কি করো, যে তোরা যে আমার চিনো ওইটা আখিজে জানে না। পরে কাজটা ঠিক আছে, তারপর কি হবে, তারপর তোরা কেউ এর ভিতরে একজন শারীরিক সম্পর্ক করবি, কিন্তু তোরা রাজি হয় না। পরে না এগুলো আমি করবো না, তোমাকে না করতে হইবে ঠিক আছে। পরে কাজটা ঠিক আছে, একজন রাজি হয়েছে, হওয়ার পরে আর যদি টাকা পয়সা পাও আর স্টেটমেন্ট পাইলে নিয়ে যাবি, আর আমার ওই সময় একটা থাপ্পড় দিবি না কি দিবি, তোরা এইভাবে করতে আসিস কিনা। আমি নিয়ে যাই বৃহস্পতিবার দিন মনে আছে আমার, তারপর আর নিয়ে যাই দুপুর 11:30 বাজে সময়। তারপরে ওই বাসাতে নেওয়ার পরে আমি যাইয়া আধা ঘন্টা এগুলো বাসালাম, তোরা আসে না আসে না আসে না। তারপর এক পর্যায়ে আস একটু কাজ লক করছি, আমি খুলছি, খোলার পরে তোরা এগুলো দেবে কি করতে আসো, ঠিক আছে কি করতে আসো, তোরা এইভাবে আমাদের কাজ করতে আস কিছুর জন্য। আমি তারপর আমার এই জায়গাতে কলার ধরছি, বের হ তোমাকে কি আর বের হম ঠিক আছে ভাই বের হ,
তোমার সব সাজানো
জি
ওকে,
তোর বাড়ি কোথায়? আমি বাড়ি বলছি কাকর দা, কই থাকোস? আমি কই আমি এই শিলগুনি স্কুলে লেখাপড়া করি, ঠিক আছে তাহলে আমার নিয়ে করতে আসিস স্কুল লিগা। মেয়েটা কে? আমি কার সাথে সম্পর্ক করি? ওরা আমার একটা থাপ্পড় মারছে, মারার পরে আমার পকেট টাকা ছিল 300-400 টাকা ছিল। আর পরকাতি বাইরা আমরা আমার তিনজন লাই আইসে দরিয়া। তারপরে আমি কই আখি আখি আখির কি করবেন? হ্যাঁ পরকা ওর সাথে কথা আছে। হ্যাঁ আমি কাঠি আও কান্না শুরু করছে, আমি আইবা না? হ্যাঁ পরকা না যাম তো, তা তুমি আমার লই যাবো? আমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কি কইবে হ্যাঁ কইবে শুনে আই ঘর। তারপরে যাওয়ার পরে গিয়ে আটকাই গেছে দরজা দরজা আটকানোর পরে ওর লাগে জোর করে শারীরিক সম্পর্ক হয়েছে ওই দিন। হওয়ার পরে ওর সে নিয়ে আইছে, তারপরে কানের জিনিস নিয়ে আইছে, তারপর টাকা ছিল ওর কাছে আর ইন্ডোর সেটা ছিল আর নিয়ে আইছে, তারপর এনে সবকিছু আমার কাছে দিয়েছে। আনার পরে তারপর অর্ধেক ওদেরকে আমি অর্ধেক দিয়ে দিই আর অর্ধেক আমি নিয়ে আসি। এই আমার প্রথম সিন্ডিকেট।
ওকে, এটা আপনি এসএসসি পরীক্ষার্থী যখন ছিলেন সেই সময় কাজটা করলেন আপনি?
তারপরে ভাই আমার ফোন দেয়, তুমি যেইভাবে আমাকে আমার তো অনেক মারছে, আমি কি করবো বলো, কাজ দিয়ে কথা জানে না, আমাকে আচ্ছা ঠিক আছে কেউ জানবে না। তারপর আমি ওই 7 দিন পরই আমি ওর সাথে সম্পর্ক রাখিনি, আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না।
ওকে বলে হয়ে বাদ
দেন নাকি? হ্যাঁ বলি
না, কিন্তু আপনি এটা কি বলেছেন যে তোমাকে আমি ট্র্যাপে ফেলেছি এগুলো বলেছেন?
না না
এগুলো বলেননি,
এগুলো বলেননি,
শুধু এটা বলেছেন যে তোমাকে অন্যজন এটা করেছে।
হ্যাঁ করছেন, তোমার কি তুমি
আপনি ওরই দোষ দিয়ে আপনি বিদায় নিয়ে?
হ্যাঁ হ্যাঁ তুমি ছিলে ছিলে করতে পারতো না? হ্যাঁ পরে ভাই তোমার মারবে এই কারণে আমি ছিলে ছিলে করিনি, আমি ছিলে ছিলে করতে আমার মারিয়ে ফেলাইতে সমস্যা কি, তোমার দরকার আছে ঠিক আছে ভাই, এই কারণে আমি ছিলে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, তুমি এভাবে কাজটা করছো কিভাবে, আমি তো তোমার বিয়ে করতে পারবো না, আমি তোমার সাথে সম্পর্ক রাখবোই না। তারপর ওর সাথে সব সম্পর্ক রিসোর্স করে দিয়ে দেয়। পরে ওই আমার ফোন দেয়, ফোন দেয় আমি রিসিভ করি না, ফোন দেয় রিসিভ করি না। তারপরে রিসোর্স পরীক্ষা টেস্ট পরীক্ষা আরম্ভ হয় সবাইতে, পরে টেস্ট পরীক্ষা দিই, দেওয়ার পরে টেস্ট পরীক্ষার পরে যাবে রিসোর্স পরীক্ষা আরম্ভ না, তখন হলের ভিতরে আমি যখন প্রথম দিন পরীক্ষা দিয়ে যাই, তখন আমার অনেক বন্ধু বান্ধব আছিল, কিন্তু আমি ওই সময় কোনো নেশা টেশা কিছু করি না, বিড়ি সিগারেট কিছু খাই না। তো আমার স্কুলে আমি যে আমার সাথে ফ্রেন্ডরা ছিল অনেকগুলো আর মেয়েরা একদিন বললো কি প্রথম দিন পরীক্ষা দেওয়ার আজকে পরীক্ষা ভালো হয়েছে, কালকে ইংরেজি পরীক্ষা পরের দিনকে কি হয় ইংলিশ সেকেন্ড পার্ট লাই জানে আমাকে ভালো হয়ে গেল। পরে একটা ছেলে পরীক্ষা দেয় আর একটা ছেলে পাশে বসে বিনস ই করে ধাক্কায় এভাবে, পরে আমার কাছে দিশে দেয়, আমি ওই জায়গাতে স্থানীয় কাকুরদার আমি সেন্টার আমার ওই জায়গাতে, পরে রুবেল এইভাবে সমস্যা হয়তো একটা মেয়ের ডিস্টার্ব করে আর আমার ডিস্টার্ব করে কে রাব্বি। আমি পরদিনকে হলের ভিতরে যাই আর তারপরে রাব্বি গেড়ে আমার কটা বন্ধু বন্ধু নিয়ে যাই রাব্বিকে, তারপরে বলে কি হয়েছে ভাই, আমি কই স্কুল কোথায় ভাই দিদি এসে ওই মেয়েটার আসলে ডিস্টার্ব করার জন্য তার কলার ধরিয়া তারপর টাইনা মনে করেন হলের ভিত্তিতে নামাইতে আসি। তারপর আমার সিনিয়র ভাই আছে ডন সুমন নামে পরিচিত, ডনের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ ভাই রুবেল কি হয়েছে? কই ভাই কিছু না সুরো ভাই, এইগুলো সব ঠিক আছে আসা ভাই চালাই যাও ঠিক আছে। তোর মায়ের দি হলের ভিতরে বসে মায়ের দি, মায়ের দেওয়ার পরে পরীক্ষা আরম্ভ হয়ে যাইব। তখন অনেক স্যারে বিচার করবো পরীক্ষার পরে, হল সুপারভাইজার আছে হাবিব মোল্লা আস্তাসা আসুন সাসা, তার বিচার করবো আমরা বিচারে তাও আসিনি। তারপর যাই বাবাকে আছে, তখন ওই যে মেয়েটা ডিস্টার্ব করতো না ওই মেয়েটার আমার ভালো লাগছে। আবার মেয়েটার আমি অফার করি যে মেয়েটার নাম হয়েছে নুপুর। কথা বলি কথা বলি এইভাবে পরে গ্রামে বলছে কি আমার 1000 টাকা দিও লাগবো পরে কি করবা আমাকে লাগবো। পরে কাছে তুমি আমার সাথে কথা বলো, আমার তুমি তুমি বলো সবাই তুমি আমার সাথে কথা বলো। তোমার আমার মধ্যে কোনো সম্পর্কই হয় নাই, তো কিভাবে টাকা চাইতে আসো কিভাবে? আমি বলি আমি তোমার অনেক ভালো লাগতেছে এই কারণে তোমার সাথে সম্পর্ক করতে চাই। সে সত্যি বলতো হ্যাঁ আমি তো তোমার পছন্দ করি না। আমি কই পছন্দ করো না, আমি তো করি। পরে এইভাবে বলছি, বলার পরে পরে আইসা দিয়েছে পরে কবে টাকা লাগবো? পরে কই আজকে লাগবো টাকা। পরে 1000 টাকা দিছে, ওই টাকা দিয়া আমার বন্ধু বন্ধু মিলে খাইয়ে ফেলাইছে। এত টাকা নিয়ে তুমি কি করো? আমি কিছুই করি না। তারপরে অনেকদিন যাবৎ প্রায় 6 মাস সম্পর্ক ছিল ভাই। তারপরে
প্রিয় শ্রোতা KVSB আনসেন্সরে আমরা ছোট্ট একটা বিরতির পর আবার এখান থেকে ফিরছি। এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আরো একবার বলছি 09613 892 892। স্টে টিউনড, রয়্যাল টাইগার ট্রি প্রেজেন্টস KVSB আনসেন্সর, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ট্রি প্রেজেন্টস KVSB আনসেন্সর, recharge yourself.
তারপরে জানতে পারলাম কে ছেলেটা, নাম বলছে সিরিয়াস। পরে দেখি আমাকে সিনিয়র ভাই। পরে আরো বললাম কি ফোন দিয়ে আমি ভাইয়া নুপুরের সাথে আমি সম্পর্ক করি তো আপনি আমার ডিস্টার্ব করেন না? কারণ তো ডিস্টার্ব করি না, আমার ডিস্টার্ব করে। পরে ফোন দিলাম তুমি নাকি ডিস্টার্ব করো? কয় না আমি ডিস্টার্ব করি না, আমি ডিস্টার্ব করে। পরে এবার অনেকদিন হয়েছে আর এখন ভাই আর হ্যার কাছে ফোন দিন না। পরে আবার ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমার দুটা ভাই আছিল সিনিয়র, একজন রশিদ একজন রুহুল, তার এলাকায় রাজনীতি করতো। তো তার কাছে বললাম যে ভাইয়া তারা এটা না করে দিয়ে। পরে হারা বলছে তারপরে না শুনে নেই। তারপর আমার 5-7টা বন্ধু বান্ধব নিয়ে কাপড় বাজার দিয়ে তারা ফোন দিয়ে ভাই কোথায় আপনি? বাজারে। কয় তুমি কই আমাকে বাজার? বাজারে আসেন। বাজারে আসলে আসা মাত্রই আমি গ্লাস ভাঙে এই জায়গাতে ঢুকাই দিই।
আপনারা দেখতে পাচ্ছেন না গ্লাসটাও ঢুকিয়েছে হচ্ছে। এটা যদি বলি যে এটা হচ্ছে পাঁজরের সাইড থেকে, বেসিক্যালি কিডনির বা পেটের যে জায়গাটা থেকে, আমি ঠিক বলেছি? তারপর কি হলো?
তারপরে ওই ঘটনাস্থল থেকে ঠিক আছে আমি ওরাও আমার বন্ধু বন্ধু বুঝতে পারে না। আমি বলছি কি জাস্ট জিজ্ঞেস করবো তোরা কাছে দাঁড়িয়ে থাকছি, যেহেতু আর মনের ভিতরে একটা ভয় ঢুকে। কিন্তু আমার মনের ভিতরে আরে পাওয়া মাত্রে মারবো, কিভাবে মারবো ঠিক আছে,
কি রেজাল্ট দাঁড়াবে কি হবে না হবে কিচ্ছু চিন্তা করবো না,
কিছু চিন্তা করিনি। তারপরে হোটেলে গেছি, হোটেলে গিয়ে হ্যাঁ ভাই আমি হোটেলে। তারপর হোটেলে আসতে আসার পরে আমি গ্লাস টোটাল হোটেল দিয়া বাড়ি মাইরিয়া ঠিক আছে, তারপর সাথে সাথে ঢুকাই দিছি। ঢুকে দেওয়ার পরে ঘটনাস্থল থেকে আমরা দৌড়িয়ে আই করছি, ওই জায়গায় দাঁড়াইনি।
তারপর কি হলো?
তারপরে বিচার হইবে তার হাসপাতাল।
ছেলেটার কি অবস্থা?
ছেলেটার কি অবস্থা? ছেলেটা হাসপাতালে ছিল,
ওইখান থেকে তাকে
হাসপাতাল নিয়ে গেছে। তারপর হাসপাতাল নিয়ে অনেকদিন যাবৎ বকছে ওইটা নিয়ে,
সেটা তো আমি জানতে চাচ্ছি। ইমিডিয়েটলি কি হলো? বিচার হওয়ার কথা বলো।
বিচার মামলা করে নাই, আমার জরিমানা হয়েছিল।
বিচার ডাকছিল?
বিচার ডাকছিল।
আপনি গিয়েছিলেন?
আমি যাইনি বিচারে, আমি বিচারেও যাইনি, আর আমি ঢাকা এসে বসছি।
ওকে, কি হলো? মানে আপনার বিচার না হওয়ার পরে বিচারে কিসের জরিমানা হলো? কত টাকা?
17,000 টাকা।
কত?
17,000।
ওকে,
17,000 আর 7,000 টাকা বিচার থাকে নেই।
7,000 টাকা দিয়েছেন আর বাকি টাকা দেন?
বাকি টাকা দিন।
ওকে,
তারপরে ওই মেয়ের সাথে আমার তো মেজাজ গরম হয়ে গেছে যে তোর কারণে সবকিছু হয়েছে, তো তোরা এবার খাইয়ে দেবো। আর আমি ফোন দিতে হয় যে সবকিছু হয়েছে তোমার কারণে, তোর তো হ্যাঁ আমার কারণে, তাহলে কাজ করো, টাকা দাও। পরে দেশে রনি, তারপরে আমার বন্ধু, তারপরে জাহিদুল, সুমন, আগে ফোন দিয়ে এইভাবে আর একটা সিন্ডিকেট আছে, ওরা কিন্তু ওর কাছে অনেক টাকা পয়সা খাইতে পারবে। তারপরে ভাই আমাকে জায়গা ঠিক কর, আমি বাড়িতে আসতে আছি আজকে, ঠিক আছে? আইসে কিন্তু আমার এলাকায় ঢুকলে আমার সমস্যা, তো এখন আমি টুকুই ফার আইতে আসি, আসার পরে ঠিক আছে ভাবি আরে বলবো। আচ্ছা আরে বলছি যে আমি বাড়ি আসতে আছি, তুমি আমার সাথে দেখা করো সন্ধ্যার টাইমে। তারপর বলে কোন বাড়িতে? পরে ভাই আমি তো তোমার কোনো বাড়ি আছে? নিজের ফুর বাড়ি বা কিছু না, কেউ বাড়ি নেই, আমি আমার আমার সাথে শারীরিক সম্পর্ক করা লাগবো। পরে কয় না আমি পারবো না, আমি আসতে আসি করা লাগবো। কাঁচা ঠিক আছে আসো গেছি। তাও ভাই একই সিস্টেম হয়েছে, এক বাড়িতে নিয়েছি, নেওয়ার পরে ওই যে রনি ওরা যাই আবার ওই সিস্টেম করে, তারপরে আমার কাছ দিয়ে টাকা পয়সা নিয়ে আমার
সিস্টেমে মেটা করে ট্রাফিক ফেলছে।
আল্লাহ তোমার বিচার করে, একমাত্র আল্লাহ আছে উপরে, ঠিক আছে আল্লাহ তোমার বিচার করবো,
অভিশাপ দিল।
জি, অভিশাপ।
এই ছেলেটার কি অবস্থা? যে ছেলেটা ওকে পছন্দ করতো,
ওই ছেলেটার ওই সময় আমার কোন খবর ছিল না আমার কাছে। তারপরে আমি আবার ঢাকায় চলে আসি, তখন আমার দেশের পরীক্ষা শেষ ভাইয়া, হ্যাঁ রেজাল্ট দিব, রেজাল্ট দেওয়ার ওই সময় সিগারেট খাই ওই সময়। তো আমার বাড়ির পাশে একটা ছেলে আছে, নাম পরে ওর নাম হচ্ছে সিদ্দিক, ওই কর সিদ্দিক ভাই গানজা আছে না, আর গানজা বানাইছে, গানজা বানাইয়া ওদিন আমার রেজাল্ট দিব। আমি কমার্স নিয়ে পড়তাম, পরে কই আমার তো বিজ্ঞান পরীক্ষা সবচেয়ে খারাপ হয়েছে, আমি ফেল করলে বিজ্ঞান পরীক্ষা ফেল করবো। পরে পরে কয় বিজ্ঞান পরীক্ষা খারাপ হয়েছে, আমি হ্যাঁ বিজ্ঞান খারাপ হয়েছে, তো আমি মাঠে যাইয়া হয়তো গান দেখা বিজ্ঞান পরীক্ষা সবকিছু ইয়ে হয়ে যাবে, মাঠের দিয়ে টেনশন। আমি কই না ওটি আমি খাই না, সিগারেট আর সিগারেট খাম। পরে কয় না সিগারেট নেই গানজা আছে। পরে আমার গানজা খাওয়াইলো, খাওয়াই পর আমি ওই জায়গা ইয়া ভুলে পড়ে গেছি। হ্যাঁ, পরে পরে আবার কতক্ষণ পরে মানে উঠে, পরে কই তুই আমার কি খাওয়াইছো? আমার ওদিকে রেজাল্ট দিয়েছে, ফোন দিতে আমার বন্ধু বান্ধবকে, পরে ফোন আর ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে কয় রুবেল তোর রেগ্রেট আছে। আমি কই মিশাটা বসিনি, ফেল করছি না ডাবল। হ্যাঁ, পরে না ফেল কর নাই 4.63। আমি কই মাশাল্লাহ ভালো একটু, ঠিক আছে। তারপরে চিন্তা ভাবনা হইলো ঢাকা কবি নজরুল ভর্তি হবো। আইস মামার বাড়িতে আইসি ঢাকা, মামা ঢাকা এটাইজার কন্ট্রাক্টর করে, কন্ট্রাক্টারি করে, হ্যাঁ পরীক্ষা দিয়েছে, রেজাল্টের পরে আইসি। আসার পরে মামায় কয় তুই তো লেখাপড়া করবি, তাহলে দেশেই কর, ঢাকা তো অনেক খরচ লাগবো, খরচ তো বহন করতে পারবো না, তোর মায়ের তো ওইভাবে অনেক সমস্যা আছে। আমি কই না আমি আমার চিন্তা ভাবলাম যদি গ্রেড পাই তাহলে কবি নজরুলে ভর্তি হবো। তারপরে কবি নজরুলে ভর্তি হয়েছি, হওয়ার পরে ক্লাস করতে কিন্তু ভালো লাগতেছে না, রেজিস্ট্রেশন করে নিই ওই জায়গায়।
হ্যাঁ,
তারপরে আমি আবার ওই জায়গাতে আমার টেকনিক্যাল কলেজে ভর্তি হয়েছি, শিয়ালবনি স্কুল আমার গ্রামের পাশে, টেকনিক্যাল কলেজে যাইয়া তাও পড়ালেখা করি না। তারপরে ভাই এই জায়গায় মারামারি, ওই জায়গায় মারামারি, এইটা ওইটা জড়িত, মানে দুনিয়ার মানে খারাপ কাজে জড়িত হয়ে যায়, মারামারি ধরাধরি, দুনিয়ার বিচার সালিশি সবাই এভাবে করতে আছে, সম্পূর্ণ দোষ আমার হইতে আছে। পরে মাই কাতর পড়ালেখা বাড়িতে বিয়ে করার দরকার নেই, তুই ঢাকায় যেভাবে হোক আমি পড়ালেখা করাবো, তোর মামা আছে ঠিক আছে, হ্যাঁ খরচ দেবে, দরকার হলে বাড়ির জায়গা তুমি বিক্রি হতে পড়ালেখা করাবো। চলে এলাম আমি, মামার বললাম মামা এইভাবে খরচ ছিল গে, তুই তো ভালো হবি না, তুই তো অনেক ই করছো, এবার ভালো হয়ে যায়, আমি গাছটা ভালো হবো, সমস্যা নেই, আমার কবি নজরুল ভর্তি করাও, রেজিস্ট্রেশন করে ভালো হয়ে যাবো, পরে গাছটা ঠিক আছে। তারপরে আমার আর বান্ধবী, ওই যে নুপুর আছে না, নুপুরের বান্ধবী আমার একটা মিস কল দেয়, আমি তো 3 নাম্বার চিনি না, ব্যাক করার পরে পরে বলেছে কে, পরে কয় আমি হামিদা, আমি হামিদাকে আমি চিনি না, কার কাছে শুনেছেন, পরে আপনার কাছে ফোন দিয়েছে ভাইয়া ভালো আছেন, হ্যাঁ, পরে কয় একটা কথা বলবো, কি কথা, আপনি নুপুরে ছিলেন, ফোনটা কেটে দিয়েছি, নুপুর কথা বলেছেন ফোনটা কেটে দিয়েছি, তারপর আবার বিকেলবেলা টাইম ফোন দেয় অন্য নাম্বার দিয়ে, পরে আমি বললাম কি আপনি ফোন দেন কিছুর জন্য, আপনার দরকার আছে, আমি আবার একটা খারাপ কথা বলি, তার কি দরকার আছে, ঠিক আছে, পরে কথা দরকার আছে, পরে আমার লাগবে তুমি করবেন টেলিফোন দেন, কয়েই তো বলছেন আমার মনের কথা, আচ্ছা আপনার সাথে আমি সম্পর্ক করবো, কথা বলি ফোনে অনেক দিন কথা বলি ঢাকাতে বসে, তারপরে ওর সাথে এমন সম্পর্ক হয় গভীর সম্পর্ক হয়ে যায় কথা বলতে 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 বলতে, তারপরে একটা ছেলে ওরা ডিস্টার্ব করে এলাকায়, পরে বলে যে আমারই একটা ছেলে ডিস্টার্ব করে, নাম কি, সুমন, কোন সুমন আমি চিনি না, নাম্বারটা দিও, নাম্বার ডিস্টার্ব করে না আমার রাস্তাটা ডিস্টার্ব করতে, পরে আমি রনির ফোন দিলাম, রনি তোকে লাগে সুমন কে রে, পরে সুমন সুমন আছে ফরাজিবেরির, এটা বলে ফরাজিবের সুমন কে, আমাকে বড় হইব, পরে কয় না আমাকে সমান হইব, কই হারে বলিস তো হামিদের রেজিস্টার না করে, পরে আসতে হয় বলছে, বলার পরে কয় রুবেল কে, কয় ফরেস্ট, পরে কয় সম্পর্ক আসে তো, হ্যাঁ সম্পর্ক, তো হামিদের আবার ডিস্টার্ব বাই করে রাস্তাঘাটে অনলা ধরিয়া তাই না, ঠিক আছে, তারপরে কয় তোর আমি বিয়ে করবো সব কিছু করবো, আমি তুমি তো তোমার ফ্যামিলির কাছে বলে দাও, আমার কাছে বলো কি লিগা, আমার কাছে কিছু দিল বলো, আমি ঢাকায় আর ফিরে এসে তুমি এসে দেশে, পরে একবার তো আমি গ্রামে যাই এরকম কথা বলে বলো, তারপর ওর সাথে দেখা করবো সুমনের সাথে, সুমনের নাম্বার নিয়ে ফোন দিই যে ভাই আপনি কোথায় আছেন, পরে বলে বাড়িতে, আমি পেয়ারপুর ব্রিজের কাছে আন, আসতে ব্রিজে আমরা তিনজন বন্ধু আসলাম, পরে কই ভাই এগুলো আমি যারা ডিস্টার্ব করি না, আমার সাথে আমার সাথে রিলেশন চলে, তো আমার সাথে রিলেশন চলে দেখবেন ফোনের রেকর্ডিং, পরে আমার ফোনের রেকর্ড শোনায় দেখি ওর সাথে সঠিক সম্পর্ক হয় কথা বলে, আর ওই কিন্তু আমার বলতে আছে যে আমার ডিস্টার্ব করে, আমার সাথে মেয়েটা সম্পর্ক করে ওর সাথে সম্পর্ক করে, তারপরে আমি ওদিন তার আর কিছু বললি, আমি তার ফোন দিতে পরে ওর কই আমি আরে শাল্টিং দিছি, ওর কি মারছো বেশি, আমি না মারিনি, আরে কথা দিয়ে বলে দিছি, আরে আমি ধরতে দিনে যে ওই আমার কাছে সবকিছু বলে দিচ্ছে, পরে আমি দের কি সম্পর্ক হয়েছে আমার হয় নাই, আমার বন্ধু বান্ধব হয়েছে, তারপরে সুমন আমার ফোন দেয় যে ভাইয়া ওর সাথে এইভাবে খারাপ কাজ করলেন কিভাবে, আপনার কি মান সম্মান নাই,
সুমন যে ছেলেটার সঙ্গে রাখতো আপনার সঙ্গেও
রাখতো, আমি তোমার দরকার আছে, তুই আমার সাথে দেখা কর, আমার ওই বলে আমি মুখের ভাষা ভালো কর, ঠিক আছে, পরে কয় তোর দরকার আছে, আমি তোর দরকার আছে, তোর খাওয়ার দরকার আছে, আমি লাভ করি, ঠিক আছে লাভ করো, তাহলে আমার সাথে সম্পর্ক আগে আগেতে চলে, আমার সাথে আগেতে চলে সম্পর্ক চলে, তারপরে বলে আচ্ছা ঠিক আছে তুই আমার অনেক খারাপ কথা বলছো, আচ্ছা দেখা করতে আমার সাথে, তারপর আমি তুই একা আবি আমি একা আমার কোন জায়গায় দেখা করবি বল, পেয়ারপুর ব্রিজের উপরে, তারপরে কটা বাজে রাত নয়টা সাড়ে নটা বাজে, আমি না একটু পরে আসি আমার একটু কাজ আছে, সাড়ে দশটা বাজে গেছি ভাই আইসে, তাই আমরা আসলাম সাতজন বন্ধু আয়া চলে একা, তারপরে প্রথম মার দিছি আমি, মার দেওয়ার পর দড়ি আছে না, দড়ি দিয়ে হাত পাওয়া বাঁধি, হাত বাঁধি তারপর পাওয়া দিই, তারপরে আমি সবাই কয় ফালাইস না, আমি কই না ফালাই দি, ফালাই তো মারবে না, ঠিক আছে, ওই সময় মাথার ভিতরে কাজ করে না যে যদি ফালাই দিই তো হয়তো উঠতে পারবে না, ওই সময় আমরা দুই বন্ধু দড়ি ফালাই ফালাই যাই,
কি বলেন তাহলে তো মারা যাবে, সে
মারাই গেছে, মারাই গেছে, কিন্তু আমার এলাকায় এটি কিছু জানে না,
কত সালের গল্প এটা,
এটা হয়েছে 2011 সালে,
2011 সালে,
জি,
এই সময় কোথায় থাকতো, তার বাবা মা কেউ জানে যে লাশটা কোথায় আছে, কি
লাশটা পাইছে আমার ওইদিকে হোকলা স্টোর আছে, হোকলা স্টোরে পাইছে,
কেউ জানে না,
আর আমার সে কাউ জানে না,
আজকে ফার্স্ট আপনি কমপ্লিট
করলেন, আজকে ফার্স্ট
রেডিও,
জি আজকে ফার্স্ট,
ওকে বলুন, তারপর
তারপরে আমি এবার ওই যে ওর সাথে ওইভাবে সম্পর্ক ব্রেক আপ করে দিই, ব্রেক আপ করার পরে আমি ঢাকাতে চলে আসি, আসার পরে এখন পড়ালেখার খরচ কিভাবে চালাবো, এই যে টাইস আছে না ভাইয়া, এই টাইসের কন্ট্যাক্ট করেছে আমার মামা,
আচ্ছা,
তা মামাই বলছে কি তা ফাঁকে ফাঁকে তুই টাইসের কাজ কর, আমি কই পারবো নি, ওকে পারবি, পরে ভাই গেছি টাইসের কাজ করতে, তো ভালোই পারি, 250 টাকা হাজিরা, তাই আমার চলে যায় সবকিছু, 250 টাকা হাজিরা হয়, তা আমি কবির জেলে পড়তে আসি সবাই, তখন কাজ করতে যাই কিন্তু তারপর পড়ালেখা ভালো লাগে না,
ওকে
ঠিক আছে, তো কাজ করতেই আসি করতেই আসি, ক্লাস করি না কিছু করি না, তারপরে মামাই বললো কি তাহলে তুই একটা কাজ কর, পড়ালেখা করি আমি কি হইব, তুই মিস্ত্রি হও, তা ভাই মিস্ত্রি হইলাম, এক বছর পরেই মিস্ত্রি হয়ে গেছে, টাইসের মিস্ত্রি হয়েছে,
আচ্ছা
এক বছর পরে এক বাড়িতে আমি কাজ করি ফ্ল্যাট বাসায়, তা ওই বাড়িলের ভাইয়া আমার ভালো লাগে বাড়িলের মেয়েরা,
ওকে
ঠিক আছে, তারপরে তার বউ বাড়িলের বউ আমার নাম্বার নিয়ে, হ্যাঁ আমার কাছে ফোন দিয়ে আমার নাম্বার কথা বলে, আপনার মেয়ে কোথায় আপনার ধরে ফেলাইছি, পরে হাসি দিয়েছে বুঝছেন, পরে আসছে না, আমি আসছে না, পরে আপনার দেশে পরে করে আপনি ভালো আছেন? পরে হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আপনি ভালো আছেন? ভালো আছি। তারপরে এভাবে টাকা বাড়িতে যাই, আবার টাইজের কাজ শেষে আসা যাওয়া করি, তারপর তার সাথে সম্পর্ক হয়ে যায়। আমি অফার দিই যে তোমার খুব ভালো লাগে, ঠিক আছে, পরে কয় ভালো লাগে, ভালো লাগতেই পারে, তারপরে কয় ভালো লাগলে কি ভালোবাসা যায়?
এটা কার সঙ্গে কথা বলতাম?
আফসানা।
আফসানা বাড়িওয়ালির মেয়ে?
বাড়িওয়ালির মেয়ে।
আর কথা বলতো কে? বাড়িওয়ালি।
বাড়িওয়ালি।
তো আপনি বাড়িওয়ালির মেয়ের সাথে কথা বলছেন, এদিকে বাড়িওয়ালি আপনাকে পছন্দ করে?
পছন্দ করে।
ওকে, তারপর?
ঠিক আছে, তারপরে মানে আমি দুইটার দিক মানে পছন্দ হয় মেয়ে, হ্যাঁ মেয়েকে। তারপরে তারে আমি বললাম কি মেয়েটারে যে এইভাবে তোমার আমার ভালো লাগে, তো ভালো লাগলে কি ভালোবাসা যায়? আমি কই ভালোবাসা যায় না, সমস্যা কি? পর তো মেয়ে রাজি হয় নাই। পরে এক পর্যায়ে মনে করেন আসা যাওয়া করতেছি, তো মেয়ে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে ভাই ওর সাথে ঘুরতে যাই, মিরপুরে যাই, এই যে হাতির দিলে আসি, অনেক জায়গায় নিয়ে এসে স্কুল ফাঁক দিয়া আমার সাথে আসে। হ্যাঁ, সন্ধ্যার পরে কোচিং করতে যায়, তারপর কোচিং করেন আমার সাথে আসে। তারপরে ঢাকাতে আমার আবার একটা খালাতো ভাই আছে, আর একটা মামাতো ভাই আছে। খালাতো ভাই নাম হচ্ছে ফিরুজ। আর একদিন বলে কি জানি যে কয় ওই যে মায়ের সাথে কথা বলো, তুমি বিয়ে করবি? আমাকে বিয়ে করবো না, বিয়ে করবো। পরে আর বলে কি তোর বাসা কি খালি আছে? পরে হ্যাঁ বাসা খালি আছে। আমাকে তো আর একদিন নিয়ে আমো। আর তো কি এদিকে কোনো বন্ধু বান্ধব আছে? আমার তো বন্ধু বান্ধব এলাকায় নাই ঢাকাতে বেশি সময়। পরখা আছে? পরখা কে? আমি করবি? হ্যাঁ, যদি টাকা পয়সা নিয়ে আয়, টাকা পয়সা রাখবি, আর যদি দেখা পাবি সাথে এটি সবাইকে দিবি। আর যদি শারীরিক সম্পর্ক তুই করো তাহলে তুই করবি না, তোর বন্ধু বান্ধব করাবি। পরখা আচ্ছা ঠিক আছে, ভালো লেগেছে ওর সাথে ভাই একই সিস্টেম হয়ে যাবে ভাই। তারপর আবার সম্পর্ক শেষ করে দিই ওর সাথে কতদিন পরে, 6 মাস পরে।
একই কথা বলেন?
একই কথা বলি।
প্রত্যেকটা মেয়ের কি রিয়াকশন একই রকম ছিল?
একই রকম রয়েছে। কিন্তু আমার তো চিন্তা আগের যে মেয়েটার সাথে সম্পর্ক করছি, ও একটা ফোন দেয়নি, আর সবকিছু জানাম, আর সবকিছু বলবো, আমার তো চিন্তা হয়। তো এইভাবে ভাই চলতে আছে। এক পর্যায়ে ওর সাথে আমার সম্পর্ক তো শেষ। ওই সময় ও আর কিছু বলে নাই, বড় লোকের মেয়ে তো, ঠিক আছে, ওটি তো আর ব্যাপারই না। তারপরে আর কিছু বলে নাই। তারপরে আমার পাশের ফ্ল্যাটে, আমি এই ফ্ল্যাটে থাকি আর মেয়ের বাসা, বুঝছেন, আর ওই ফ্ল্যাটে একটা মেয়ে থাকে বিউটি পার্লার চাকরি করে, মেয়েটার নাম হচ্ছে শারমিন। তারপরে আমার বাসায় যে বুয়া পাক করতো উনি করছে কি পাখা রুবেল। পরে নাম্বার আমি নাম্বারটা দিন তফা, পরে নাম্বার এনে দিয়েছে। পরে আমি কাজে গেছি, কাজে যাওয়ার পরে আমি আর ফোন দিচ্ছি পার্লারে, কাজ আমি তো ভাই পার্লারে আপনার আমি দেখি নাই, জানি না, শুনি না, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি বরিশালে। পরে বরিশালের ছেলে খারাপ হয়, আমি তো সবাই হাতের পাঁচটা আঙ্গুল কি সমান। পরে ওই বললো কি আচ্ছা ঠিক আছে, আপনি সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করেন, কোন জায়গায়? গেটের সামনে, বাসায় আসবো তখন আমি বিউটি পার্লার দিয়ে আসবো, আপনি বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকুন, ফোন দিয়ে আসুন। তারপরে আমি যাই গেটের সামনে দাঁড়িয়ে থাকি, তারপরে দেখে আমার ভিতরে দিয়ে আমাকে, আমার দেখলে তো পছন্দ হইবে না। পরে ভিতরে দিয়ে বলে যে চলবো, আমাকে আচ্ছা ঠিক আছে।
ভিতরে গিয়ে কে বলে চলবো?
ওই বলে যে চলবো, আমি বলছি যে আমার দেখলে পছন্দ হইবে না।
আচ্ছা আচ্ছা
ঠিক আছে। ওই ভিতরে দিয়ে ফোন দিয়া বলে যে চলবো, আমাকে কি চলবো? পরে কয় আচ্ছা ঠিক আছে, আমি রাজি হইলাম, আমাকে আচ্ছা ঠিক আছে রাজি হয়েছি, ঠিক আছে। তারপরে শারমিনের সাথে তখন সম্পর্ক চলতে আছে, কিন্তু ওই বাড়ির বাড়িয়ে সব জানা ফেলায়। বাড়ি জানার পরে অগ বলে যে তোরা রুম ছাড়িয়ে দিস। কেন? তুই যে মেজবাসার ছাড়াবের সাথে সম্পর্ক করো, এটি সব সবাই জানিয়ে ফেলাইছে বাড়ির ম্যানেজারে বলে দিয়েছে। পরে কার সাথে সম্পর্ক আপনি বলেন তো? কার সাথে সম্পর্ক করে এটি আমি এখন ধরতে পারি না, ধরতে পারলে তোর খবর আছে, এটা বলে।
কে বলে এটা?
বাড়িয়ালি।
আপনাকে বলে
না?
তাহলে মেয়েটাকে, আপনি যে বাড়িওয়ালিকে পছন্দ করতেন তার মেয়ের সঙ্গে তো আপনি কাজটা করলেন নাকি?
হ্যাঁ হ্যাঁ।
তার মেয়ের কাছে এই কাজটা করলে এই এই বাড়িওয়ালি কি সেই বাড়িওয়ালি কি? না
না না,
এটা অন্য বাড়িওয়ালি।
অন্য বাড়িওয়ালি আমি যে বাড়িতে বাসা ভাড়া থাকি,
যে বাড়িতে আপনি ভাড়া থাকেন, ওকে ঠিক আছে,
এই বাড়িতে। তারপরে হ্যাঁ বললো কি যে
আমি কিছুটা কনফিউজ হয়ে যাবো প্রিয় শ্রোতা, এই কারণেই হবো যে এরকম কেস ওনার জীবনে 25টি। উনি একটা মেয়ের প্রতি রাগ করে 25টা মেয়েকে এভাবে হ্যারাস করেছেন। আপনি চিন্তা করতে পারেন মানুষের জিঘাংসা কি হতে পারে। সুতরাং ওনার জায়গা থেকেও যেরকম জিনিসটা জটিল, বলার জায়গাটা থেকে আমার জায়গা থেকে শুনেও সেটা হজম করাটা খুব জটিল, এবং আপনারাও কিছুটা হাবড় ডাবর পাকিয়ে ফেলবেন। আমরা শুধু সিনপসিসটা তুলে নিয়ে আসার চেষ্টা করছি, বলুন।
তারপরে আমি শারমিনের বলি, শারমিন আমার ফোন দেয় যে সবকিছু জানিয়ে ফেলাইছে, আমাকে কে বাড়িয়ে নিই? আমি তো বাড়ি নিয়ে জানি ফেলি, তুমি কি বলছো? পরে বলছে আপনি ধরেন ধরে, তারপরে প্রমাণ দেখাই জানি যে আমি কার সাথে সম্পর্ক করি। তারপরে ওই বললো কি আমি আচ্ছা ঠিক আছে, বাড়িতে যখন বলছে তাহলে তো আমার কেউ আমার তো ধরতে পারে নাই। পরে কেন না তোমার কথা কিছু বললে? পরে আচ্ছা ঠিক আছে। পরে ওদিন করে দুদিন পরে কই আচ্ছা শারমিন সিনেমা হলে যাইবা? পরে কয় কোন হলে? আমি কই মধুমিতায়, হয়তো জোনাকি হলে। পরে কয় শুক্রবার দিন আসার সময় হইব? তারপর নিয়ে গেছি। নিয়ে যাওয়ার আগে তারপর আমি আমার দুইটা বন্ধুরা বলছি কি তোরা যখন কমলাপুর ব্রিজ দিয়ে আমি উপর হাইটে যাবো তোরা দুই তিনটা বন্ধু বান্ধব ধরবি আমাদের, ঠিক আছে ধৈরা শারমিনের ব্যাপারে। ওর কাছে এন্ডোর সেট আছে, তারপরে আর আর কি আছে, আমি আর কি আছে ওটা তো বলতে পারি না, সেট আছে একটা, আর টাকা পয়সা থাকতেই যখন আমার সাথে আছে, ঠিক আছে। পরে আমি ফল দিয়ে ছবি দেখা তিনটা শুতে ছবি দেখা ছয়টা আসতে আসি রিস্কার করে আইসা, তারপর ফ্লাই ওই ব্রিজের উপর উঠছি ওঠার পরে তো অগত আগে ফোনে দাঁড়ানো হয়ে গেছে, এসএমএস দিতে আছি আমি যে তোরা ব্রিজের উপরে দাঁড়া। পরে ওরা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমার কাছে দাঁড়া, তো আবার আমি ওর হাত ধরা আসলাম, বুঝলেন ভাইয়া, তো মেয়েটাকে আমি তো আমার বউ, তোর বউ কিভাবে তোর বউ হয় তুই বাড়িতে ফোন দে, আমি বলি ভাই বাড়িতে ফোন দেবো কিলে গা, আমার বউ তোর মা তোর আমার কাছে ফোন দে না তোর আব্বুর কাছে ফোন দে, দেখি তারা কি বলে, তোর বউ যদি হয় তাহলে ছাড়িয়ে দেবো, আর যদি বউ না হয় ঠিক আছে তাহলে তোর খবর আছে। আমি বলি ভাই দেখেন একটা সত্য কথা বলি, আমি ওর সাথে সম্পর্ক করি আমার গার্লফ্রেন্ডটাকে, তারপর টাস করে আমার একটা থাপ্পড় মারছে।
এই থাপ্পড়ের জায়গাটা একটু পজ দিচ্ছি, একটা কথা আপনাদেরকে বলতে চাই প্রিয় শ্রোতা, যারা ওর গল্পগুলো শুনছেন বিশেষ করে অনেকেই বিশ্বাস করতে পারবেন না যে ব্যাপারটা এত ইজি নাকি, যে একটা মেয়ে কথা বললো একদিন তিন দিনের দিন তার সঙ্গে বাসা থেকে বের হয়ে গেল হাঁটতেছে সে মেয়েটাকে ধরে নিয়ে ধরনের কাজ করলো। ফেসবুকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, এটা অবশ্যই আমাদের দেশের না বাইরের ভিডিও, সেটা হচ্ছে যে এক ব্যক্তি তিনি প্রুফ করতেছেন যে একটা কিশোরী মেয়েকে বা একটা মোটামুটি প্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে বাসা থেকে একটা স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলে কিভাবে বের করে নিয়ে আসা যায় এবং কতটা ইজি। তো উনি যে কাজটা করতেন, আপনারা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছেন, একটা ভাইরাল ভিডিও, যে মেয়েটার সঙ্গে ফেসবুকে সম্পর্ক করতেন, সম্পর্ক করে ওই মেয়েটার বাবা মার সঙ্গে কানেক্ট করতেন, কানেক্ট হয়ে তাকে বলতেন যে তোমরা এই বিষয়টা তোমার মেয়েকে বলো না, আমরা শুধু প্রুফ করে দেখাতে চাই যে তোমার মেয়েকে আমি কিভাবে ইজিলি তোমাদের বাসা থেকে আমি বাইরে নিয়ে আসতে পারি, ডিনার করার জন্য হোক বা ডেটিং করার জন্য হোক, এবং বাবা মাও বিষয়টা গোপন রাখতো। তো যথারীতি সে কথা বলতো, কথা বলার সাত দিন বা পনেরো দিনের মধ্যে যখন বাবা মা বাসায় থাকতো না সে তাকে অফার করতো যে চলো আমরা বাইরে কোথাও ডেট করি বা আমরা কোথাও ডিনার করি, মেয়েটা রাজি হয়ে যেত এবং বাবা মাকে সে করতো কি তার নিজের ভ্যানে তুলতো কারে তুলতো, তোলার পরে সে মেয়েটাকে ঠিক গিয়ে ওই সময়টা যেভাবে মিট করার কথা সেভাবে বের হয়ে আসতো, যখনই তার সঙ্গে মিট করতো গাড়িতে উঠে যেত পেছন থেকে বাবা মা তাকে ধরতো যে তুমি কিভাবে একটা স্ট্রেঞ্জারের সঙ্গে যাকে তুমি চেনো না জানো না বুঝো না সেরকম একটা ছেলের সঙ্গে মাত্র এক থেকে দুই সপ্তাহের কথা বলে আমাদের অ্যাবসেন্স আমাদেরকে না জেনে তুমি বাসা থেকে বের হচ্ছ। সো দিস ইজ দ্য ওয়েস্টার্ন সোশ্যাল রিয়েলিটি, অ্যান্ড আজকের এই বিশ্বায়নের যুগে আমরা যদি বলি এটা ওয়েস্টার্ন কালচার এটা বলাটা ভুল হবে, কজ আমাদের সোসাইটিতে ওই বিষয়গুলো ঘটে। আমরা হয়তো সামাজিকতার জায়গাটা থেকে বিষয়টা অতটা ভাইরালি দেখি না, কিন্তু আমাদের সোসাইটিতে বিষয়গুলো ঘটে, আমাদের লাইফটা এখন আর দেশ কাল সীমানার প্রাচীরে আবদ্ধ না, প্রযুক্তির সুবিধা আমরা নিচ্ছি যে কোনো ভাবেই নিচ্ছি, এবং সেটা কেন না কেন জানি প্রত্যেকের জীবন মান জীবন আচরণকে কোনো একটা জায়গায় ভুলের জায়গাতে হোক পাওয়ার জায়গাতে হোক না পাওয়ার জায়গাতে হোক সবাইকে সেম করে ফেলছে। এবং এই ছেলেটি যখন বলছে যে সাত দিনের সম্পর্ক করে মেয়েটিকে বের করে নিয়ে আসতেছি আমার ট্র্যাপে ফেলে দিচ্ছি এরকম একে একে প্রতিষ্ঠা সম্পর্ক, এটা আপনার কাছে অস্বাভাবিক মনে হলো? আমার কাছে মনে হচ্ছে না দিস ইজ পসিবল। বলুন তারপরে কি হলো? থাপ্পড় মারলো আপনাকে?
থাপ্পড় মারছে, হ্যাঁ থাপ্পড় মারার পরে আমি ওদের পাও ধরি যে ভাই আমার মাফ করে দেন, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, ভুল হইবে কেন, তারপরে আমার ফিটনেসে আগে, তারপরে মেয়েটার হাত ধরছে হাত ধরিয়া শারমিনের হাত ধরার পরে সেট হয়ে গেছে, সেট দিয়ে গেছে, তারপরে ওর কাছে ব্যাগ আছিল ব্যাগে 3,000 টাকা ছিল, টাকা নিয়ে গেছে।
নিশ্চয়ই মেয়েটা কষ্টার্জিত পয়সা যেহেতু মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতো, ওকে
তারপর নিয়ে গেছে। তারপরে মেয়েটার ওই সময় আমি কিছু করতে বলি নাই, ঠিক আছে জাস্ট এইভাবে করতে বলছি, তারপরে মেয়েটারে করে তুই আগে যা আর তুই ওইদিকে যা,
দুজনকে আলাদা করে তাহলে।
আমি চাই যে ওই যে এই সেইদিকে গেছি আর ওইদিকে গেছে আলাদা করে গেছে। পরে মোবাইল আমারটা দিয়ে দিয়েছে ওই সময় যে তোর মোবাইল তো সরু মোবাইল, ঠিক আছে তোর মোবাইলটা লেগে যা, আর ওর মোবাইলটা রেখে দিই। পরে আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে হয়তো বাসায় গেছে, যাওয়ার পরে হয়তো ফোন দিয়ে কি দিয়ে কথা বলবে, আমার নাম্বার মুখস্থ নিয়ে দিয়েছিল, তোর বাসায় যাই আমি নাম্বার লেখা আর নাম্বার দিছি, দিয়ে নাম্বার ফোন দেওয়া বাইরে দিয়ে। পরে কয় দেখো কি হয়ে গেল, অন্য কিছু পুলিশে ধরতো বা কিছু করতো,
মেয়েটা কি তার রেপ করেছে?
না রেপ ওদিনকার করতে বলে,
শুধু ওদিন রেপ করেনি, শুধু টাকা পয়সা রেখে তাকে ছেড়ে দিয়েছে। ওকে
তারপরে আমি পরদিনকার কাজে গেছি, মিস্ত্রি হয়েছি 2000।
এটা আপনি কেন করালেন? আপনার উদ্দেশ্যটা তো অন্যরকম ছিল, টাকা পয়সাটা আপনি কেন চিন্তায় করালেন তাকে?
টাকা পয়সা মানে ওদিনকার টাকা পয়সা ওর কাছে থাকবে এটা আমি জানি যে আমার কিছু টাকার দরকার।
আচ্ছা মানে এই ভাগটা আপনি পেয়েছেন?
হ্যাঁ ভাগটা কি সম্পূর্ণ আমার কাছে দিত ওরা আইনা, মানে প্ল্যান আমার সবকিছু
সবকিছু আপনার কাছে দিতে, আপনি ওখান থেকে কিছু টাকা ওদেরকে
পরে 5 তারিখে করকে আমার কিছু টাকার দরকার, কিছু টাকা দিয়ে তো করকে কত টাকা, আমার 5,000 টাকা দরকার, করকে কি করবো, আমাকে দরকার আছে, করকে আমি একজনের কাছ থেকে আনতে পারি, আবার কদিন পর দিয়ে দিতে হইবে, আমাকে আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো কদিন পরে, পরে আইনে দেশে ওদিন করি, আমি আবার কদিন পরে মানে ওর সাথে যদি ডেট দিতাম যে আমি 3 দিন পরে টাকা দিতাম, পর ডেট যদি না 3 দিন পর টাকা না দিতে পারতাম, আমি বলতাম তোমার টাকাই দরকার নেই, টাকা লাগবো না, আইভাবে যে দিয়েছিল তোমার টাকার দরকার নেই, পরে আচ্ছা ঠিক আছে আমি পরে দিয়ে দেবো সমস্যা নেই, ঠিক আছে পরে একদিন করলাম কি 3,000 টাকা লইয়া আর ফোন দিছি যে শারমিন তুমি কই, আমি তো পার্লারে কই আজকে 3,000 টাকা আমি আনছি তোমার জন্য, তুমি আমার কাছে টাকা পাবো না, আমার টাকার দরকার নেই, ওটা তোমার দিয়ে দিছি, তুমি আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে আমার দিয়ে দিচ্ছ ভালো হয়েছে, তারপরে আমার কই বেশি দিন তো সম্পর্ক হয়ে গেছে ওর সাথে, তো সম্পর্ক রাখার প্রয়োজনই আসে না, কারণ কি করা যায়, তখন ভাই আমি যে বিল্ডিং কাজ করি টাইসের এই যে ফলোর গুলা আপনি মনে হয় চিনবেন, সবুজ নাম শুনছেন,
জি
বালুর মাঠ বৌদ্ধ মন্দির,
ওকে
ওই জায়গায় বিল্ডিং এর একটা বালুর মাঠ আছে, মাঠের কোন এক বড় একটা ছয়তলা বিল্ডিং আছে,
ওকে
ওই বাড়ির আমি অন্য একটা টাইলস কন্ট্রাক্টরের কাজ করতাম, ছয়তলা পুরো বিল্ডিং এর কাজ আমি করছি,
ওকে
তো ওদিনকার আমি প্ল্যান করলাম কি আজকে ফলোরটা করি, আজকে ফলোরটা কালকে শুরু হইবে, কালকে হাঁটাচলা করা যাবে, আমি প্ল্যান করি যদি ফ্লোরটা করছি, করার পরে শারমিনকে বললাম কি যে শারমিন আমার এক ফুপুর বাসায় যাইতে হইব, পরে ভাই কেন
ঠিক আছে এখান থেকে আমরা ফিরবো, প্রিয় শ্রোতাই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি, ঠিক রাত 12টায় আবারও ফিরছি, আর যে কিবিয়াকে আপনি শুনছেন মাসের শেষ যাহা বলিব সত্য বলিব অর্থাৎ জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে, আমাদের পেজটির ঠিকানা www.facebook.com/JBSBUncensored, স্পেলিংটা হচ্ছে JBSBUNCENSORED, দ্যাট ইজ কল্ড জেবিএসবি আনসেন্সর্ড, ফিরে আসছি ঠিক রাত 12টায়।
Royal Tiger Tree presents JBSB Uncensored. Recharge yourself.
ABC Radio.
Royal Tiger Tree presents JBSB Uncensored. Recharge yourself.
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা এবং আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 FM, আপনারা শুনছেন রুবেলের জীবনের অপ্রিয় সত্য, ওকে রুবেল তারপর
তারপরে পরে বলে কোন ফুর বসে, আমি তো বালুর মাঠের কোনো একটা বাড়ি আছে ওই ফুর থাকে ওই জায়গায় যাওয়া লাগবো রাত্রে, কটা বাজে 7-8টা বাজে যাবো তোমার দেখতে চাই, পরে পার্লার থেকে আসছি 1টা বাজে, পরে এখন আজকে যাবো না কালকে যাবো, পর কোনো আজকে চলো, পরে ওইদিকে আমার কয়েকটা বন্ধু বান্ধব বলে রাখছি তোরা ওই জায়গায় থাকছি আমি নিয়ে নিয়ে যাবো, তারা উপরে নিয়ে গেছি টাইস করছে বিল্ডিং, ওই জায়গায় তো অন্ধকার, আমি অন্ধকারই আমার ফুপু থাকে, পরে তোমার কাছে কি কি আছে ওদিনকার আমি বলি,
ডিরেক্টলি বলেন
হ্যাঁ তোমার কাছে কি কি আছে, কি আছে সবই তো লইয়া গেছে, কি আছে আর কি আছে মানে সবই তো লইয়া গেছে, মোবাইল নাই কিছু নাই কিছু নাই, অন্যজনের ফোন দিয়ে কথা বলি, পরে তাছাড়া কি আছে কিছুই নাই, পরে হাসিয়ে দিছি আমি কই আমি বললাম, পরে ওরা উপরে উঠে গেছে আমার বন্ধু বান্ধব উপরে উঠে গেছে, ওটার পরে কে জায়গায় বাড়ির ছেলে আইসে দেখো কি অবস্থা এটা বলে, পরে আমি আরে রাইট করে গেছে আমি নিচে আই বসতে দেবো, তারপর ওরা চারজন ওর সাথে শারীরিক সম্পর্ক করে মনির বাবু
সম্পর্ক করে মানে ওকে তো রেপ করে অ্যাকচুয়ালি, আপনারা রেপ করেন, আপনিও ছিলেন তাদের মধ্যে,
আমি তো করতাম না,
আপনি কারোর সাথেই করতেন
না, আমি একটা কথা বলতে হিসেবে তো আগে প্রথম বলছি আমি লাস্ট পর্যায়ে যার সাথে সম্পর্ক করবো শারীরিক সম্পর্ক তারই আমি বিয়ে করবো,
দেখুন কি অদ্ভুত মেন্টালিটি, মানে ইটস আ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, অফকোর্স ইটস আ ডিসঅর্ডার, এবং ডক্টর তাজুল ইসলামই ভালো বলতে পারবেন এই বিষয়টা নিয়ে, যে উনি একটা কথা বলতেন আমি ওনার কাছ থেকে শুনে শুনে শিখেছি যে ড্রাগ এবং এই শরীরবৃত্তি যেই চাহিদাগুলো বিশেষ করে শরীরবৃত্তির সমস্ত চাহিদা না, বিশেষ করে কামনাজনিত যে চাহিদাগুলো বা যৌন চাহিদাগুলো এটা ব্রেনের একটা জায়গাতেই চাহিদাটা উৎপন্ন হয়, তার মানে ড্রাগের চাহিদা যে পরিমাণ মারাত্মক এই চাহিদাটাও ঠিক ওই পরিমাণে মারাত্মক, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ও 25টা মেয়ের জীবনে দুর্বিষহ 25টা মেয়েকে সামহাও ওর বন্ধুদের দ্বারা দিয়ে রেপ করিয়েছে, এবং একটাকে ও ছুঁয়ে দেখে নাই, কারণ ও প্রতিজ্ঞা করেছিল যে যার সাথে পরবর্তীতে সম্পর্ক করব তাকে বিয়ে করবই, প্রথম জনের সঙ্গে প্রতিজ্ঞা ছিল তাকে বিয়ে করার করতে পারেনি, এবং যে কারণে সে প্রতিজ্ঞা করেছিল যদি এই সম্পর্কে যায় তাহলে বিয়ে করব, কিন্তু প্রতিশোধ নেবার জন্য যত বেশি মেয়েকে ওর জায়গা থেকে শব্দটা হচ্ছে নষ্ট করা সম্ভব তত বেশি নষ্ট করবো, ইটস ভেরি ভেরি সাইকিয়াট্রিক ডিলেমা, এবং এটা কি আমি ঠিক জানি না এই ডিসঅর্ডারটা আসলে কি, হয়তো ডক্টর তাজুল ইসলামই ভালো বলতে পারবেন, উনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, জি বলছিলেন বলুন, তারপরে আপনার চার বন্ধু মিলে তাকে
রেপ করে, তখন ওই আগানে ওই জায়গাতে পড়ে থাকে, তারপর আর এসে বলে কি আমি নিচে চা খাইতে আসি, পরে এসে বলে কি এইভাবে অজ্ঞান হয়ে গেছে, আমি তো ওরা রেখেছি যে যায় পর ভাই রেখেছি, পরে আমি কি একটা কাজ কর না তো ওরা আমার মামলা দিয়ে দিব, তুই একটা কাজ কর আমার বাইন্দা হাত বাইন্দা পিছন দেয়া, তারপরে বিল্ডিং উঠো, ওই বিল্ডিং আমার দাঁড়ানোর সাথে আমার পরিচিত বুঝছেন, বিল্ডিং এর পিছনে হাত বাইন্দা তারপর বিল্ডিং উঠেছে, উঠানোর পরে আমার ওই জায়গায় ওরা নিয়ে ফেলাইছে, ঠিক আছে ফেলার পরে পরে আপনারা ওরা এইভাবে করছেন কিছুর জন্য, পরে তুই এই জায়গায় আপনার নিয়েছে কিছুর জন্য, এই জন্য তো এইভাবে হয়েছে। করোনা চলে গেছে, তারপরে হাত বানছে নর্মালে বুঝছেন, তারপরে আমি আস্তে আস্তে খুলে ফেলাই হাত খুলে, তারপরে ডাকি শারমিন শারমিন এইভাবে হয়েছে। মানে ডাকি, ডাকার পরে এরপর অনেকক্ষণ পরে আমি উঠছে জ্ঞান করছে, দেখা এইভাবে হয়েছে, ওই সঙ্গে যা হোক তোমার আমি কদিন পরে বিয়ে করবো, এটা বলছি কতদিন পরে সবকিছু আমার জন্য হয়েছে, আমি নিয়ে না নিয়ে তুমি কদিন পরে বিয়ে করবো। তারপরে ভাই এভাবে অনেক দিন যাবৎ গেছে, কিন্তু ওর কাছ দিয়ে আমি প্রায় 50-60 হাজার টাকা খেয়েছি। তারপরে এক পর্যায়ে লাস্ট ফিনিশে নেওয়ায় বলছে কি আমার আজকে বিয়ে করা লাগবো, দেখা করো। দেখা করছি, আর বান্ধবী নিয়ে আর বান্ধবীর জামাই নিয়েছে, তারপর মান্ডা এই জায়গায় কাজিয়ে বসে আছে, তারপর কাজিয়ে বসে নিয়ে যায় বিয়ে করবো আমার জোর করে। তারপরে আমি কাজিরে যাই আর মাফ চাই যে আমি বিয়ে করবো না, তারপর কাজি বুঝতে পারছে, বোঝার পরে আমি তারে বলছি 2,000 টাকা দেবো আপনারে, ঠিক আছে বিয়ে না হয় পরে কাজ, তোমাকে ভোটার ইন্ডিকেট আছে? আমি না ভোটার ইন্ডিকেট নাই, ভোটার ইন্ডিকেট আনলে আরো 2-3 দিন লেট হবে বাড়িতে আনলে, পরে আজকে তো তাহলে 2-3 দিন পরে বিয়ে করো, ওই জায়গাতে ভাই আইসা করছি। তারপরে এই যে মুগ্ধা হসপিটাল, নতুন হসপিটাল উঠছে, ওই জায়গায় একটা কাজে বসে আছে, হারা লই আছে ওই দিন করি, পরে কোনো কিছু লাগবো না, ওই জায়গায় নিয়ে বিয়ে হইব আমি কাজটা চলেন। এখন ওই জায়গায় ইয়া ফাঁসে যাওয়া ধরছি, বিয়া হইবি কাজিরে আমি বলতে আছি, আমি সোহে টিপ মারি, তারপরে আমি আবার হাতের হিসেবে দিয়ে বলতে আসি, কিন্তু হ্যাঁ শুনতে আসে না, হ্যাঁ বিয়া পড়াই দেবো। পরে আমি আবার করলাম কি যে আমি নিজ দিয়ে আই, কয় কেন আমি কিন্তু কাজ আছে, পানি খামো, কয় পানি ইয়ে আছে, আরে তো বুঝতে পারছে পানি ইয়ে আছে, আমাকে বাথরুম ধরছে, পরকে বাথরুমে এসেছে, আর আমি কি বলবো, আমি তো আর কোনো কিছু খুঁজে পাই না। তারপর বলি আমার নিচে এখন যাওয়াই লাগবে, একজন ফোন দিয়েছে আমার কাছে টাকা ফিরবো, পরে আমি দিতে আসি বিয়া, পরে কয় আমি চামো আরাম, তো আমি বাইরে এসে বাইরে পরে আমি ওইদিকে দেওয়া পালাইছি, আমি চলে আসি। তো তারপরে এইভাবে করতে করতে অনেকগুলো ভাইয়া অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করি, প্রায় 25টা মেয়ের জীবন নষ্ট করি, কিন্তু এর ভিতরে আমার ফ্যামিলি এইভাবে জানার পরে আমার ফ্যামিলি বাড়িতে নিয়ে আমার একটা বিয়ে করে, আমাকে আচ্ছা ঠিক আছে তোমরা দিয়ে কইবা বাট আমি বিয়ে করবো, তা আমার মনের ভিতরে বিয়ে যখন বিয়ে করা ওই মেয়েটার আমি দিব আরো বেশি কষ্ট। যেদিন বিয়ে করাইছে বাড়িতে নিয়ে সবকিছু হয়েছে, আমার ফ্যামিলি মনে করেন মামায় তারা সবাই মার্কেট করছে প্রায় 60-70 হাজার টাকার মার্কেট করছে, যেদিনকার দেখছে ওদিনকারি বিয়া, ওদিনকারি পছন্দ থাকে ওদিনকার বিয়া, ওদিনকারি উঠেই আনবো, তারপর উঠেই আনছে, পরের দিন পালাই বরিশালে বসে, যেদিন বিয়ে হয়েছে
ওকে
বরিশালে বসে কাবিন করছিল 2 লাখ। কাজী বলতে আছে বলো কবুল, আমি বলছি নো ভুল, এখন কাজী ওটা বুঝতে পারে নাই, আমি ওটা বলছি আমি কবুল বলিনি, আমি বলছি নো ভুল, আমার মনে তো শয়তান কি বুদ্ধি। তখন ওইভাবে মেটার উড়াই এনে বাড়ি, তারপর পরের দিন সকালবেলায় আমি বরিশাল পালাই আসে পড়ি, আসার পরে আমার এক বন্ধু বললাম আমাদের রনি আবার অমৃতলাল লেখাপড়া করে, ওর বাসায় থাকে অনেকদিন যাবৎ, ওদিক দিয়ে বাড়ি দিয়ে ফোন দেয়, পরে আমার বাড়িতে গেছি, সরকার কি জন্য এইভাবে গেছে, এমনি কি কাজ আছে লোক এইভাবে কেউ যায় এইভাবে। তারপরে মেয়েটার কই আমি তো বিয়ে করি না, আমি তো ওই সময় কবুল বললে বলছি নবুল, হ্যাঁ তাই তাই এটি তো শোন নাই সবাই এই কাজ শোন নাই, তাই মেয়ের পছন্দ করে বিয়ে করবো বলতে আমি, আমি কই এখন বুঝুক মেয়েরা, যখন আমি যখন সব প্রথম একটা সম্পর্ক করছি তখন কেউ এটি মানে নিতে আসো না, কেউ ই করতে আসো না, তখন তোমরা এখন বুঝো তোমরা লেডি সবকিছু মারে বলি, তারপর মামারে সবাই রেডি বলি। তারপরে বলে কি তা তুই এইভাবে কতদিন তোর চলবে, আমি যতদিন বাইসে থাকবো ততদিন চলবো এইভাবে, পরে এখন মেয়েরা মামলা করে দেবো, এখন তারা ভয়ভীতিক দেখাইতেছে মামলা করে দেবো, তারপরে এটা মীমাংসার ভিতরে দেখবো মেয়েরা সারে দিলে 1,20,000 টাকা দেওয়া লাগবো, পরে আচ্ছা ঠিক আছে 1,20,000 টাকা দিয়ে দাও, কই ভমু আমাকে ডিফেন্স করা আছে না, তোমাকে ডিফেন্স ভাঙে থেকে 1,20,000 টাকা দিয়ে দাও, আমি একটা ডিফেন্স করছিলাম তাই ডিফেন্স 80,000 টাকা হয়েছিল, তো ওইটা আর আর কিছু টাকা মামা যাচ্ছে 1,20,000 টাকা নষ্ট করছি সবকিছু, আমার ডায়েরি তো লেখা আছে ভাই, আমি তো খুলনা থেকে আসছি, নয়তো আমি সবকিছু প্রমাণ নিয়ে যেতাম, ডায়েরিটি আছে সবকিছু, ফোন টোন সবকিছু আসছিল আমার কাছে প্রমাণ, তো আমি ডায়েরিতে প্রতিটা লাইনে লিখে রাখতাম যে কোন দিন কবে কিভাবে কিভাবে করছিল কোন দিন গেছি। লাস্ট পর্যায়ে আমি আমার এক ভাই আছে টাইজ মিস্ত্রি, হ্যাঁ মুন্সীগঞ্জে একটা কাজ নাই, তা আমি এই সময় মুগ্ধায় থাকি, হ্যাঁ বলছে কি যে রুবেল কাজটা তোর জন্য নিয়েছি, তোর কাজ করা দরকার, তোর ছাড়া কাজ কেউ করতে পারবো না, আমি তো ভাই আমি যাইতে পারবো না অত দূর, আমি কাজ যাবো না, পরে তো তোর জন্য কাজটা নিয়েছি তুই কি করবি, আশা লাগবো না, আমি না আমি যাবো না, দেখ তোর সাথে অনেকদিন পরিচিত আমার সাথে অনেক সম্পর্ক, তো সম্পর্ক থাকবো না, আমি কাজ থাক ঠিক আছে ভাই আমার এই জায়গায় নিজের কাজ চলে তাহলে আমি কাজটা করবো। 2016 সালে ঘটনা, তারপরে আমি কাজে যাই, কাজে যাওয়ার পরে ওই বাড়ির মুন্সীগঞ্জ বাবের ফেরেস্টান, মেয়ের নাম হয়েছে নুরসাদ জান দিক্তি,
ওকে
তো আমি যেদিন যাই ওদিন করি একটা বেসিং আছে, বেসিং এর টাইলস বসাইতে আসি, তখন ওর মায় আসে, আসার পরে বলে মিস্ত্রি কি নতুন মিস্ত্রি আইছে, হ্যাঁ ওই ভাই বলে ওই ভাইয়ের নাম হচ্ছে আউয়াল, আর হ্যাঁ ছোট ভাই সাথে আসছিল হেল্পার, আর আমার সাথে গেছিল রশিদ ভাই নামে এক বড় ভাই আমার, আর আমি এই চারজন ওই বাড়িতে কাজ করতে আছি।
ওকে,
তারপরে ঈদের গত বছর কোরবানি ঈদ আছে না, ঈদের পাঁচ দিন আগে সাত দিন আগে কাজে গেছি, তা পাঁচ দিন আগে কাজ করছি, তখন তার একটা তার মেয়ে হয়েছে, বাড়িলের মেয়ে হয়েছে চারটা আর ছেলে হয়েছে একটা, তো আমি যখন ঈদের সময় বাড়িতে চলে আসি, তারপরে আমার ওই ভাই কইল কি তুই আর আমার ভাই যাইয়া যে বাড়িতে কাজ আছে মুন্সিগঞ্জে যে কাজ রাখিসি ওই কাজ দিয়ে কর, না ভাই আমার একলা যাইতে ভালো লাগে না, পরে পাঠাই দিয়েছে বরিশাল দিয়ে আইসি, আসার পরে ওই আর হ্যাঁ বাসাতে খাওয়া দাওয়া করতাম, তো আমি ওই বাসাতে খাওয়া দাওয়া করতে গেছি, তারপরে হ্যাঁ মেজো মাইটা আমার দিকে তাকাই থাকতো বারবার, দীপ্তি বারবার তাকাই থাকতো, আমি রাহান বলে কি ভাই মেয়েটা তোমার দিকে বারবার তাকাই থাকতো, আমি লাইনে আইতেছে এবারে হাসি, হ্যাঁ কই আসলে তাকাই থাকি কিসের জন্য,
টার্গেট কি ছিল মেয়েটার ক্ষেত্রে?
আবার কাজ করি ভাই, ওই সময় আমি যখন কাজ করি তখন আমার পাশে দাঁড়িয়ে থাকতো, আমি যখন খাইতে যাই তখন আমার সবকিছু এনে খাওয়াইতো, এক পর্যায়ে আমি আর জিজ্ঞেস করি আসলে এগুলো কি সেজন্য করতে আছেন, পরকে আপনি কি কাছের সঙ্গে রিলেশন করেন, আমি কই না, পরকে কি আরে পরকে এমনি বললাম, পরকে আচ্ছা ঠিক আছে আমার একটা কথা শুনেন আপনি, পরকে কি কথা ঠিক আছে, পরে সকালবেলায় কথাটা বলছি কাজ করতে আসি অগবাড়িতে, তাই অয় প্রায় পরে নাই ওই দিন ঠিক আছে, আচ্ছা আপনার সময় দিলাম দশ মিনিট, আমার বলে দশ মিনিট ভিতরে কথাটা বলেন, আমি দশ মিনিটের ভিতরে আগে বাধ্য হইব, দশ মিনিট ভিতরে কথাটা বলবো আগে বাধ্য হইব, পরে আচ্ছা ঠিক আছে ভাবেন, তাহলে বিকাল বলেন, আমি হ্যাঁ বিকাল বলবো, বিকালে ভাই বৃষ্টিতে ভিজা, তারপর প্রায় পরে আইয়া ওই বিল্ডিং আইয়া আমার কথা শুনতে আইছে যে ভাইয়া কি কথা বলবেন, পরকে শোনাই লাগবে, কথা শোনা লাগবে, পরে কই তোমার খুব ভালো লাগছে আমার, হ্যাঁ পরে বলে ইস এদিকে আমার ফ্যামিলি মানিয়ে নেবো, তখন আমি কই আচ্ছা ঠিক আছে মানিয়ে নেবো, তাহলে আমার দিকে আপনার তাকাইব না কিছু না কথাও বলবেন না, পরে আমি তাকামু সব করবো আপনার দরকার নেই এটা করে আর আপনার ভালোবাসো এটা বলে বই লাগে সেটা, তারপরে একদিন দুই দিন একদিন দুদিন এইভাবে আমি ওরে কথা বলি না ওর সাথে, ওই সব কিছু আমি আমাকে খাওয়াইতে আসে, তারপরে আমার ফোনের ভিতরে একটা লেটার লিখে দেয়, সকালবেলায় অগবাসায় খাইতে যাই রাত্রবেলায়, তখন একটা লেটার লিখে দেয় যে তুমি কি আপনি কি কালকে আমার সাথে দেখা করতে পারবেন, কালকে তাইলে আমার জানান কইরা, পরে আমি আবার কইরা তারপরে আমি যাইয়া নানা ঘরের সামনে দিয়ে আসা ঠিক আছে দেখা করতে পারবো, পরে সকালবেলায় যায় যাওয়ার পরে অগ রুমে যাওয়ার পরে খুব ছয়টা বাজে যায় ফোন দিয়ে আমার আসতে আমি আসতে ঠিক আছে আসো, পরে আসার পরে অগ কিসিং রুমের ভিতরে আমি আর কথা বলি, তখন আর রাজি হয়ে যায় ঠিক আছে, তখন আর আমি কিছু করি প্রথম আর অনেক ভালো লাগছে এই সময় বুঝছেন, যে আমি ওই সময় বলছি যে আচ্ছা ঠিক আছে আমি আর কোনো মেয়ের লাইফ নষ্ট করবো না, এই আমার লাস্ট আর এই আমি বিয়ে করবো, এইভাবে একটা নিজে চিন্তা ভাবনা করছি, তারপরে আপনি আমার চিন দিলেন, আমাকে হ্যাঁ দিলাম, হ্যাঁ আমি শুধু বলছি রাজি হয়েছি এই কি, আমাকে হ্যাঁ ঠিক আছে, পরে প্রতিদিন অগবাড়িতে এক মাস আসালাম, প্রতিদিন মনে করেন এইভাবে কন্টিনিউ এইভাবে চলতো, আসতো একদিন পরপর আসতো রুমে সকালবেলায় একদিন পরপর আসতো এইভাবে হইতো, তারপরে তো অগবাড়িতে কাজ সব সম্পূর্ণ কমপ্লিট করে আসে পড়ি, আসার পরে আমি মুগ্ধ থাকি ওই সময়, পরে সাত দিন পরে ফোন দেয় যেদিন আইসি ওদিনকার ফোন দেয়, পরে কয় তোমরা ঠিকভাবে গেছো, আমি হ্যাঁ ঠিকভাবে আইসি, পরে আমি কয় আচ্ছা তুমি আমার সাথে দেখা করবো কবে, পরে কয় আমার তো সময় নাই দু তিন দিন পরে দেখা করি, আমাকে আচ্ছা ঠিক আছে দেখা করো, পরে আমার ফোন দেয় আজকে দেখা করি আজকে কাজে যাই না, আমি ঠিক আছে আজকে কাজে যাবো না, তখন গুলিস্থান আসে হয়, পরে ওই প্রথম দিন ঢাকায় আনি, আনার পরে আরে অনেক কিছু কিনে দিই, তিন হাজার টাকার মার্কেট করে দিই
ওকে
ওদিনকারে, তারপরে পরের সপ্তাহে আবার আরে আবার বাসায় দিয়ে বাসায় কি ওই স্টানগো দিয়ে আসি, তারপর ওই জায়গা মানে ওই আইতো বাসায় বললে তো আমি প্রেড করি একবার ক্লাস করি, আমি আবার এক সপ্তাহ পরে পরে দ্বিতীয় একটা কথা বলবো, এদিকে তো কন্টিনিউ কথা বলাই হয়, এস এম এস এ কথা বলা হয় আর ফোনে কথা বলা হয়, ফোনে বেশি কথা বলা হয়তো না কিন্তু এস এম এস এ কথা বলা হয়তো সব সময় অল টাইম দিনে চব্বিশ ঘন্টা এইভাবে কথা বলা হয় এস এম এস এ, মানে অর্জুন আমি পাগল হয়ে গেছি, তার একদিন আমি বললাম কি আমার মনের ভিতরে চিন্তাই তোর সাথে আমার শারীরিক সম্পর্ক করা লাগবো যে আরে আমি মন থেকে ভালোবেসে বেলাইছি ঠিক আছে, তারপর আমি একদিন ওর ফোন দিই যে তুমি আজকে ঢাকা আসতে পারবা, ওর আজকে না কালকে আসতে পারবো, তুমি কিন্তু আমার ওই জায়গায় টাইশে লই যাবা স্টানে, হ্যাঁ আমাকে আসা ঠিক আছে, আমি কাজপুর দিয়ে যাত্রাবাড়ি এতে গাড়িতে চড়ছি, চড়ার পরে একবারে ভবসার স্টানে গেছি, যাওয়ার পরে অয় অগবাড়িতে সিএনজি নিয়ে তারপর স্টানে আসছে, আসার পরে আরে আমার বাসায় নিয়ে পরে আজকে তোমার এই জায়গায় আনছি জানো, চার বসে থাকতাম তোমার এই জায়গায় আনছি জানো, পরে কি আরে ওই তোমার সাথে শারীরিক সম্পর্ক করো, তোমাকে বিয়ের আগে আমি কই আচ্ছা ঠিক আছে আমার দেওয়ার দরকার নেই ঠিক আছে, তুমি তাহলে অন্য ছেলের সাথে তোমার কোনো রিলেশন আছে নি, পরকার না তুমি যেটা চাবো তাহলে এটাই দেবো, তবে ভাই ওদিনকার এক পর যাওয়ার সাথে শারীরিক সম্পর্ক হয়ে যায়, প্রথম আর লাইফেই প্রথম এই ফার্স্ট ওর লাগে শারীরিক সম্পর্ক হয় ওর লাইফে ফার্স্টেই, আবার বাড়িতে দিয়ে আসি ওদিনকার বললো কি আজকে যে কাজটা করছো তুমি কি আমার বিয়ে করবা, আমি তো হ্যাঁ তোমার আমি বিয়ে করবো, পরে কিরা কাটো প্রথম তোমার আমি বিয়ে করবো, বলছি, তারপরে আবার এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে এইভাবে, আরে ঢাকায় আনতাম বুঝছেন, এক সপ্তাহ পরে আনার পরে আবার একই কাজ হইতো ওর সাথে এইভাবে, মানে ওর সাথে 9.5 মাস সম্পর্ক ছিল। তারপরে আর এসএস পরীক্ষা আরম্ভ হয়, তারপরে এসএস পরীক্ষার কোশ্চেন গুলো আউট হয় এবার, তো আমি কোশ্চেন গুলো আরে আনলে দিতে আসি। তারপরে 5টা পরীক্ষা যখন হয়, অঙ্ক পরীক্ষা যখন আরম্ভ হয়, তখন করে করে অঙ্ক পরীক্ষা নাকি আউট হয়েছে, আমি বলছি কি আচ্ছা ঠিক আছে আমি দেখতে, আমার বন্ধু এক বোর্ডে চাকরি করে বরিশালে, আর কাছে ফোন দিয়ে দেখতে বরিশাল বোর্ড আর বংশীগঞ্জ এই বোর্ড ঢাকার বোর্ড এক নাম, তাছাড়া দেখতে আছি পরশু আউট হয়, তখন আনলে দিতে আসি। তারপরে শুনছি পরশু আউট হয়েছে, তারপরে আইনে দিয়েছি, এক পাঠ মিলছে, এক কলম মিলেছে, দুই কলম মিলে নাই। পরে পরে আমার বললো কি একটা কথা বললাম কি যে আমার ফ্যামিলি আমার বিয়ে দিতে চায়, আমি তুমি কি করবা, আমি ওকে হঠাৎ বিয়ে দিতে, কারণ কি এঙ্গেজমেন্ট করে রাখবো, আর আমার একটা ছেলে ডিস্টার্ব করতে আছে সাগর নামে, আমি কই কোন জায়গার সাগর, ওর কাম গুলাকারী কি করে ছেলে কয় ড্যান্স করে, কতদিন যাবো ডিস্টার্ব করতে আছে, প্রায় মাস খান, তুমি আবার বলছো আগে বলে নেই, কয় না বল নেই বলেছে মাফ করে দেবো সরি, তোমাকে আচ্ছা ঠিক আছে, তোমার ফ্যামিলি বিয়ে দেবে, পরে হ্যাঁ বিয়ে দিয়ে দেবে, পরে সাগর আমার এইভাবে ডিস্টার্ব করতে আছে, আমি যদি পরীক্ষা দিতে যাই তো আমার এইভাবে ডিস্টার্ব করতে আছে, আমার কালকে টাইম দিয়েছে আমার উঠেই লই দিব, পরীক্ষা দিতে যাবো উঠেই লই যাবে, সিম শিক্ষা পরীক্ষার দিন উঠেই লই যাবো, কারণ তুমি কি করবা, তুমি একটা কাজ করো, আমার তো সবকিছুই তুমি লইয়ে গেলা সর্বনাশ করলা, তাহলে তুমি আমি কি করো, আমি এই পরীক্ষায় এখন আমি তোমার কাছে আইসা করবো, আমি কই না আমি তো মামলা খেয়ে যাবো, রাইজে তোর মামলা খাবো, পরে সব কিছু আমি সমাধান করবো। ফেব্রুয়ারি মাসের 13 তারিখ ঘটনা, তখন আবার বলে কি পরীক্ষা দিয়ে আসতে শিক্ষা পরীক্ষা দিন, আর বলে যে রুবেল তুমি কো, তারপরে বললো কি আমি কই কেন সোনাগায় আছি, সোনাগা তুমি কি আর আইসো, তোমার ফোন বন্ধ কা, তোমার ফোন বিজি ভাই, তুমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, আমি কই না দেখো কার সাথে আমি সম্পর্ক না, কালে তুমি একটা কাজ করো আমার সাথে দেখা করো, আমি কোন জায়গায় স্থানে আসো এখন এই মুহূর্তে, আমি কই না আমি আসতে পারবো না আমার কাজ আছে, হ্যাঁ আমি কাজ করবো, তোমার ফোন দিদি তুমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, বা তুমি আমার সাথে আমার সাথে দেখা করো, তোমার সাথে ইমার্জেন্সি বলে কিছু কথা আছে, ঠিকই বলে আমি কই আমি আসবো না, তারপর আসছি স্টানে আসছি, তারপর বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে আসে, আর গরিবটা 30,000 টাকা নিয়ে আসে, পরে বলে এই মুহূর্তে আমি তুমি আমার নিয়ে যাবা, আমি কই নিয়ে যাবো আমার বিয়ে করতে হবে, আমি কিভাবে এটা সম্ভব, তোমার 5টা পরীক্ষা হয়েছে আজকে পরীক্ষা দিয়ে আইসো, পরীক্ষা নয় তো আমার সাগর তুইব না, সবাই ডিস্টার্ব করতে আছে, আমার ফ্যামিলি আমার বিয়ে দিয়ে দেবো, আমি তোমার ফ্যামিলি বিয়ে দিয়ে লোক আগে, তারপর তুমি আমার কাছে আইসো, পরে দিয়ে দিলে তো আর আসতে পারবো, তুমি আমার গ্রাম সর্বনাশ করি এত কিছু তুমি আমার নেবা না, তুমি যদি না নাও আমি এই যে স্টানে বিশ্ব রোডে এই যে বড় গাড়িগুলো বাস গাড়িগুলো জানা আমি আত্মহত্যা করবো, আর আমি কি করবো ভাই, আমি তো অনেক বিপদে হয়ে গেছি এই সময়, তারপর আমি ওরা দুটো থাপ্পড় মারি যে তুই ওই জায়গায় গেছিস কি লিগা, তোর আমি কইছি নিমু না তুই এই জায়গায় দিগায় অনেক খারাপ কথা বলি, আসার পরে টাইনে লই আইসি, পরে সাগর কি হয়েছে, সাগর অনেক ডিস্টার্ব করে, আমি সাগর কোন জায়গায় বাড়ি, আমাকে বাড়ির পাশেই বাউশিয়া গ্রামের আয় ডিস্টার্ব করতে আছে, আর আমার ফ্যামিলি বিয়ে দিল, আচ্ছা তোমার নিতে পারি একটা শর্তে, কি শর্ত, তুমি এই 30,000 টাকা তোমার বাড়িতে রাইখাও, পরে বলে কি আরে আমি খুব রায় খাও নয়তো নারী নিজে তোর মামলা খামু, আর তোমার যে টাকা নিয়েছো ওরের মামলা খামু, আমি দুটো মামলা খামু একসাথে, পরে তো রাজি হয় না হয় না হয় না, তারপরে এক পর্যায়ে আমি সিএনজি ভাড়া করে দিই, পরে রাজি হয়েছি, আমি কই তার যদি দেখলে যদি না আসতে দেয়, আমি তোর মনের ভিতরে আর যদি দেখে পারি তাহলে তার আসতে দেবো না, তারপর ওই বললো কি যে আচ্ছা ঠিক আছে আমার যদি না আসতে দেয়, আমি কই মক না তোমার দেখলে আসতে দেবো না, মানে তুমি বলবো যে আমি ওই বাসায় দেখি আছি, পরে টাকা রাখিয়েছে, রাখে আবার মনে করে নয় আবার ফোন দিয়েছে যে রুবেল কই তুমি, আমি কই আমি তো স্টানে আসি, আমি তো ওই সময় মাথার ভিতরে আবার মনে করেন টেনশন ঢুকে গেছে যে ভাই আসবে এখন যদি আমি লইয়া যাই আর ফ্যামিলি তো আমার ছাড়বো না, পরে আমি করলাম কি ওই সময় স্টান দিয়া পরে যাক যা আছে কপালে আমি ওরে নিয়ে আইসি, নিয়ে আইসি টাকা যাত্রা বাড়ি, এখন কই লিয়ে যাবো বাড়িতে যাবো না বাড়িতে যে সমস্যা, পরে আসছি মালিবাগ, মালিবাগ মোড়ে আইসা মামার বাড়ি আছে খুলনা নিজস্ব বাড়ি আছে, পরে বললাম কি কই দিতি একটা কাজ করি, বলে কি তোমার খুলনা নিয়ে যাই, পরে আচ্ছা ঠিক আছে, খুলনা কে আছে মামার খুলনা নিয়ে গেলাম, আর মামার ঘরের বাসায় উঠবো তা তোর আগারে করবো, তারপর হচ্ছে দুলাবাড়ি বাসায় ওইটা, তারপরে এখন আমার কাছে টাকা ছিল ওই সময় 5,500 টাকার মতো, আর কার ডিপিএস পরের দিনকে ভাঙছি যাওয়ার পরে, পরে দুলাবাই বললাম কি দুলাবাই এরকম আমরা আসতে আসি গাড়ির গাড়িতে, পরে তাকে কি জানলাম একটা কাজ আছে, বললে যে একটা মেয়ে নিয়ে আসতে আসে, পরে আচ্ছা ঠিক আছে তুমি আইসা করো, পরে গেছি দেখা যায় মেয়ে, পরে বলে ভাই এগুলো সমস্যা হয়েছে, পরে এরই কোনো সমস্যা সমাধান আমি করবো, এবার রাজনীতি করে পরে সমস্যা সমাধান আমি করবো, সমস্যা নাই তুমি যখন লই আসে শালা তাহলে বিয়ে আমি করাই দিতে আসি, পরে কোর্ট মার্শাল হইলো পরের দিনটা, ওইদিকে ভাই আমার ওই যে যারে প্রথম যে আমার কাজে নেছে না তার ফোন দিয়া বলে যে এইভাবে জানতে পারছে আমি লইয়া গেছি ভাইয়া, পরে ফোন দিয়ে নিয়া বলে যে আন্নামাই সাউল জাউল তোমার সাথে কথা আছে একটা কাজ দিবো তোমার, এইভাবে মিথ্যে সিদ্ধা কইয়া নিয়া বাড়িতে আর নিয়ে আটকাই ফেলে, আর নিয়া মায়ের দেয় হ্যাঁ নিয়া ঠিক আছে, হ্যাঁ তো অত কিছুই জানে না এটি মানে হ্যাঁ অনেক অত্যাচার করে বাড়িতে নিয়ে তুই সবকিছু জানো, তারপরে আমি ওর ফ্যামিলির কাছে ফোন দিই যে দীপ্তি আমার কাছে এসে বসছে, পরকা ভাই আর বোনে বলে সিনিকদা যে ভাই তুমি দীপ্তি নিয়ে আও, পরে বলছি তো বিয়ে হয়ে গেছে আমার সাথে ওর সাথে, পরকা আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে আও আমরা মাইনে নেবো দিই, তোমরা কই আসো? বলছি ময়মনসিংহে আসি। তুমি নিয়ে যাও ময়মনসিংহ থেকে। তোমরা সত্যি কথা বলো তো, কই আসো? আমাকে সিটিংয়ে আসি। পরকে এই সত্যি কথা বলেছি। পরে বলে আচ্ছা ঠিক আছে তোমরা নিয়ে যাও। তোমরা আইয়ে পড়ো ভাই, অনেক কান্নাকাটি করে তারা। পরে কই দীপ্তের সাথে কথা বলি, প্রথম তো আই পড়ছে, তখন ওই কথা বলে ওই সময় কান্না করে দিয়েছে যে আপু তোর আমার মাফ করে দে, আমার তুমি কাছে ওই সময় গরম হয়ে গেছে, কান্না করে দিস, তাহলে বোঝালে তো আরাম জোর করে দিয়েছি ভাইয়া। তারপরে আর আমি একটা থাপ্পড় মারি। তারপরে যখন বিয়ে হয়েছে তিন দিন পরে ভাইয়া, বুঝছেন, বিয়ে হওয়ার পরে তারা ডিগ্রি ফেটাই দেয়
আপনাদের এখানে
খুলনাতে। তারপরে আমার বাড়িতে পুলিশ পাঠায়, বাড়িতে আমার মার কাছে।
মেয়ের বয়স কত ছিল?
ইনফ্যাক্ট বয়স 18-19 হইলো।
18-19 হবে,
কিন্তু এবার পরীক্ষা দিতে আছে, এই জন্য বয়স 15 বছর।
আচ্ছা, পিছাই দিয়েছে ওরা?
জি, 15 বছর দিয়া। তারপর নারী শিশু নির্যাতন মামলা দিয়েছে, জিডি করে রাখছে, ওই সময় জিডি দিয়েছে, জিডি করছে, ডিবি ডিবির কাছে ইনফরমেশন দিয়েছে, ডিবি মনে করেন আমি যদি জিডি যাই এদিকে ডিবি যাই। তো আমি খুলনাতে 7 দিন আসালাম। তো দুলাভাই বললো কি বাড়িতে পুলিশ গেছে, আমি বাড়িতে যোগাযোগ করি না, বাড়িতে একবার ফোন দিয়েছি যে বাড়িতে পুলিশ গেছে। তারপরে শুনলাম কি খুলনা আমার মামার বাড়িতে ডিবি আইছে, মামার দিয়ে আটকাইছে। আমি ওটি শুনি, আমি খুললে তো মনে করেন রিটার্ন ব্যাক করছি কুয়াকাটা।
মানে আপনি তখন সোজা বাংলায় যেটা বলে দৌড়ের উপরে?
দৌড়ের উপরে কুয়াকাটা গেছি। কুয়াকাটা দিয়ে খালার বাড়িতে আসালাম 7 দিন। পরে দিত্য বললো কি আমরা এই জায়গায় শান্তি পাবো না, আমার বউ আমরা এদিকে চলে যাই। পরে ওই জায়গাতে রিটার্ন ব্যাক করলাম ময়মনসিংহ।
দিত্যকে বিয়ে করার আগে আপনি 25টা মেয়ের সঙ্গে এই ধরনের কাজ করেছেন, তখন প্ল্যানিংই ছিল আপনি ভালো হয়ে যাবেন দিত্যকে বিয়ে করার পর?
হ্যাঁ, দিত্যকে প্ল্যান করছি যে আমি তো কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করি নাই, কিন্তু কথা ছিল যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করবো ওই মেয়েরকে আমি বিয়ে করবো।
তো আপনি সেটাই প্ল্যান করে দিত্যকে বিয়ে করেছেন? তারপরে কি হলো?
তারপরে আমি তখন কুবারা থেকে বরগুনে আসি, এক ফ্রেন্ডের ফোন দিয়ে যে আমার তো সমস্যা, আমি তো দিত্যের বিয়ে করে ফেলাইছি, একটা মেয়ের বিয়ে করে ফেলাইছি, ঠিক আছে এই সমস্যা, তো তুমি তো বরগুনে চলে গেলাম, বরগুনে চলিয়া তারপর চলে গেছি ঘর। ওই জায়গায় আসলাম 3 দিন ভাই, ওই জায়গায় ডিবি,
ওখানেও ডিবি,
ও জায়গায় ডিবি। আমি বলতে পারি না কিভাবে কি তারা জানতে পারছে আমার সেটার কারণে, মানে আইবি নাম্বার জানিয়ে গেছে, ওই জায়গায় ডিবি। তারপর এইভাবে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ডিবি গেছে। লাস্ট মুহূর্তে আমি সিটিংয়ে আসালাম, 1 মাস 3 দিন ঘর সংসার করতে আসি, প্রতিদিন মনে করেন মানে এই ডিউটি অর্জন আনতে আসি, একসাথে থাকি, হারি ফেতিলে কিনি,
সংসার তখন চলতেছে ভালো,
সংসার ভালো চলতে আসে। ওই যে ফোনটা বন্ধ করে রাখছি এই কারণে ডিবিতে জানে না। লাস্ট পর্যায়ে এপ্রিল মাসের 21 তারিখ আমার এক প্রাইজের কন্ট্রাক্টর সিটি আমার ফোন দেয় যে ভাই আপনি কোথায়? আমি বাসায়। পরে কয় ভাই কালকে কাজ করা লাগবে? আমি কই কাজ করবো কালকে, কাজ হলে আচ্ছা ঠিক আছে ভাই কাজ করবো। পরে কয় কোন কয় ভাই আমি আপনার বাসা কই? আমি আমার বাসা নতুন পড়া। কয় আমি আপনি কই আছেন? কয় আমি অক্সিজেন আছি, আমি আসতে আছি আপনার বাসার সামনে।
সব আপনার ফোন ট্র্যাক করে সব ডিবি ধরে ফেলে?
জি, আগে তো ওই টাইম মিস্ত্রির দর্শক
আপনাদের সবাইকে বলতে চাই, জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, ইটস আ ভেরি এক্সক্লুসিভ এপিসোড, আমাদের এখানে আসতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। Stay tuned.
Raw and Tiger 3 presents KBSB Uncensored. Raw and Tiger 3 presents KBSB Uncensored. Recharge yourself.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের জেবিএসবি আনসেন্সর্ড পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/jbsbuncensored, which is JBSB UNCENSORED। লাইক দিয়ে দেবেন ওই পেজটিতে, তাহলে আপনি কানেক্টেড হয়ে যাবেন। আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড, রুবেলের জীবনের অপ্রিয় সত্য। ওকে রুবেল, আমরা যেখানটায় ছিলাম তারপর
দিবিতে, তারপরে আমার
বোন,
তারপরে আমি বললাম উনি বলে কি ভাই তাহলে আপনার বাসা কোন জায়গায়? আমি বলছি বাসা রতনপুরা। তারপর বলে যে আমি আমন বাজার আছি, এক মালিকের সাথে কথা বলছি, উনি কাজের কাজ করাইব, তাহলে আপনার কাজটা দেখাই দিয়ে দেবো, আর আপনি একটু সামনে আসেন কথা বলবো আপনার সাথে, চা খাবো। পরে আমি ওর ঠান্ডা ফোন দিয়েছে ভাই, একবার কত মিনিট লাগবে? আমি 10 মিনিট। পরে আবার ফোন দিয়েছে 2 মিনিট পরে, ফ্যানটা খুলতে আসি। পরে আমার বউ বলে কি এত ইমার্জেন্সি ভাবে ফোন দেয়? দিকটি বললো যে কোনো না কোনো কারণ হয়েছে, তুমি আজকে বাইরে যাইও না। আমার বলে ওইটা, পরে আমাকে কি আরে বাইরে যাবো না? পরে উনি আবার ফোন দিয়েছে, পরে আবার ফোন দিয়েছে ভাই আসতে আসতেছি, বলতে আসি। পরে পরে তুমি যাইও না, কি আর তুমি এত রাত্রে যাবে না, 10টা বাজে সময় তুমি যাইও না। আমি যাইতে আসে যাইতে আসি, যখন 3টা রাস্তার মরে গেছে যাই, ওনার ফোন দিতে আসি আমি যে শামিন ভাই আপনার কোথায়? পরকায় যান ধীরে ধীরে উপরে, তখন 5টা ডিবিতে আইসে মনে করেন একজন এই জায়গাটাছে, আরেকজনে কোমর ধরছে এই জায়গাটা, আরেকজন এই জায়গাতে ধরছে, আরেকজনে কলার ধরছে, আরেকজনে কয় ধরে দাও তাহলে করে গুলি করে দেবো। আমি আমার ধরছেন তুলে গেলাম ফেসবুকে ছবি ছাড়া আসছিল তো সময় বাড়ি করছে তারা ফেসবুক ছবি দেখায় মেয়েটা কই আমি তো বুঝতে পারি সময় তারপরে বললো যে মেয়েটা কই আমি তো বাসায় বিয়ে করছিস না আমি ঘা বিয়ে করছি এক হিসেবে বাসায় চল নিয়ে গেছি বাসায় তারপরে বাসায় নেওয়ার পরে তুই দিচ্ছি তোমার বাড়িতে তোমার বাড়ির তোমার আব্বু আর লোক পাঠাইছে আমাকে ধরে নেওয়ার জন্য পরকা কি আরে আমরা যাবো না কে আইসে পরে কই পুলিশ আইসে পরে সালাম আলাইকুম এলে আসসালাম আলাইকুম হ্যাঁ পরে বললো যে আপনার কি আরে আমার কাছে আসতেন তোমাকে নিয়ে যাবো আমরা যাবো না আমি বিয়ে করছি যাওয়ার জন্য ডিগ্রিস কাছে বলে এটি সব কোর্টে বলবা আমরা কোর্টে বলবো আমরা এদিকে যাবো না আমরা কি যাওয়ার জন্য আসছি জায়গায় পরে ভাইয়া জোর কইরা ওইদিকে টাইমটা লইয়া আইছে আর আমার ফোন টিভিতে লেগে গেছে আর ওই যে টাকা সাথে সাথে লেগে গেছে তা আমার মনে করেন ওই সময় মানে নাই তারপরে দিক্তিরে টাইনে বাড়ি করছে আমরা টাইনে বাড়ি করছে আমাকে কোর্ট বেসের কাগজটা হয় লইছে ব্যাগের ভিতরে ব্যাগটা লইছে আমাকে পায়ে জোতা আসল না গাড়িতে উঠেছে আমাকে উঠানোর পরে সিটাং ওই সময় সিটাং বুঝে ধরা খাইছি বা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সিটাং থানার ভিতরে ঢুকছে ঢোকার পরে ঢাকায় আসলাম গদারিয়া থানায় মুন্সিগঞ্জ গদারিয়া থানায় তখন আসার পরে দীপ্তির কাছে গাড়িতে বৈশা আর একটা মামায় স্বাস্থ্য ফুবত ভাই বুদুলা ভাই বলে আমার বলে রুবেল তুই তুই তো বাড়িতে একটা বিয়ে করছিস আমি কই বিয়া করে নেই ভাই পরকায় তুই তো অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করছো আমি কই আপনি শুনছেন এটি পরে দিদি তুইটা বলো হ্যাঁ একশোটা মেয়ের জীবন নষ্ট করুক হ্যাঁ আমার স্বামী তারপর আমি আর সংসার করবো গাড়িতে বসে বলে তো আরে আমি অনেক ভালোবাসছি ভাই তারপরে আমি গাড়িতে করে নিয়ে এসে নেওয়ার পরে গজারিয়া থানায় থানা আসার পরে আর এক সাইডে রাখছে আমার গাড়িতে ভিতরে ঢুকাই দিয়েছে তারপর দ্বিতীয় কাছে জিজ্ঞেস করতে আছে যে তোমাকে ছেলে জোর করে নিয়েছে পরকা না আমি আমার স্বামীকে জোর করে নিয়েছি এগুলি সম্পূর্ণ আমার দোষ আর কোনো দোষ না তারপরে তারা দেখতে আছে মেয়েরে কোনোভাবে ই করতে আছে না তার বইন আইসে সবাই আইসে আর পরে বলে যে তুমি ছেলের নামে বদনাম সদনাম কর সবকিছু কর ঠিক আছে তাহলে ভালো হইবে ছেলের সাইডে দেবে যে দেখতে তারপর তিনটা ডিবি ঢোকলো এসা রাজান দিছে ওই সময় গারদের ভিতরে দুটো একটা কাগজ এ পর্যন্ত লইছো তারপর ওই ওই জায়গায় লেখা হয়েছে আমার নাম আমার মামার নাম আমার বোনের নাম তিনজনের নাম কিন্তু ওটা আমি দেখছি পরে পরে কয়ে একটা সিগনেচার দেয় আমি স্যার কিসের জন্য ওর কাজ তোর সাইডে দেবো তো লেখাপড়া করছো আমি কই না স্যার আমি তো একটু ব্রেন ছাড়াইছি পরে পিস্টেরা মিলে ফেলাইছি মিলে ফেলার পরে কলমটা নিয়েছি নেওয়ার পরে ঠিক আছে হালকা পরিষ্কার এসতো পরে আমি দেখি যে জায়গায় সম্পূর্ণ দোষ আমার যে মেয়েটা আমি জোর করে নিয়েছি আমরা আমার মামায় আমার বোনে আর
মানে স্বীকারোক্তি আদায় করতেছে লিখিত স্বীকারোক্তি
জি তারপরে এটা আমাকে স্যার এই জায়গায় আমি সিগনেচার দিতে পারবো না সরকার কেন আমাকে স্যার এই জায়গায় লেখা কি পরে অনেক বকাতে সবাই তুই নাকি লেখাপড়া করো নাই আমাকে স্যার এই জায়গায় পারবো না তারপরে ভাই যে জেলখানার ভিতরে কম্বল আছে না কম্বল গুলো ফেরত দেবে এইভাবে
মানে পুরো মুখে
মুখে তারপরে আমার শোয়াইছে দুইজনে এক ডিবিতে আমার হাত এই জায়গায় ফাড়া দিয়ে রাখছে আর একদিন ফাড়া দিয়ে রাখছে আর বুকে একজন ফাড়া দিয়ে রাখছে ঠিক আছে সাইন দিতে বলছিলাম কই ভাই আমি স্যার আমি এদিকে সাইন দিতে পারবো না মাইরে ফেলান আমি সাইন দিতে পারবো না তারপর আমার বুক পাড়ে রেখে আমি শ্বাস করতে পারি না তারপর চিল্লান দিছি চিল্লান দিয়েছি আমার মুখে সাইফ আসছে পরে একটার বলে কি যে তুমি ব্যথা আছে না বড়গুলো ওগুলো লই এসে একটা আনার পরে আমার পান নিচে বাড়িয়েছে হ্যাঁ এক ঘন্টা এইভাবে আমার পিড়াইছে একটা ঘন্টা ইচ্ছাকৃত ভাবে আমার পিড়াইছে আমি বলছি স্যার আমার মাইরে ফেলাম তারপর আমি যেটা সাইন দেবো না আমি মরি মরি আমার মামাই আর বোনের তো মরবো না এখন আমি সাইন দিয়ে দিলাম তাকে হ্যাঁ থাকো তো চলে যাবো আর আপনারা জানেন যে আমার বউ কইছে যে হ্যাঁ দোষ সম্পূর্ণ ঠিক আছে আমরা বিয়ে করছি সংসার করছি আপনারা কিছু জন করতে আছেন পরে তারপর তারা শোনে না তারপর আমার এই জায়গায় একটা যখন বাড়ি দেয় হ্যাঁ বাড়ি দেওয়ার পর আমি অজ্ঞান করে ফেলে দিই এক ঘন্টা আমার পিড়াই দিয়েছে ইচ্ছা মতো পিটাই তারপরে তো সকালবেলায় আমার ওই জায়গায় থানার ওসি দেখবে তারপরে আমার এগারোটা বাজে আমার হাতে হাঁকা পড়াইয়া ইগুলো পড়াইয়া তারপর লইয়ে দিতে আসে পরে আমার আগে বলে যে তুই ওই জায়গায় গিয়ে যদি কিছু বলো যে তোর মার তুই কিছু করছিস তাহলে তোর আর খবর আছে সারা যদি জিজ্ঞেস করে পরে আসছে ঠিক আছে পরে আমি হাঁটতে পারি না হাঁটতে আসি ই করতে আসি পরে ঠিকভাবে হাঁট আমার আস্তে বলে পরে স্যার সালামকে দিলাম পরে আমার বউ দিকে এইভাবে একটা স্যারের উপর বসা
আপনি সাইন দেননি তারপর
না আমি সাইন দিই আমি তো জানি ঠিক আছে আমার হাত এইভাবে রাখছি হাতের উপরে বাড়ি মারছে নখ ফাড়ি ফেলাইছে এই পায়ের নখ উঠেও গেছে আমার বউ আমার দিকে তো কান্দা শুরু করছে পরে কয় তোমার কোনো সমস্যা হবে না আমি আছি তোমার পাশে আর আমি তো কান্দা অনেক কান্নাকাটি করি পরে স্যারে জিজ্ঞেস করলো যে তোমরা বিয়ে করবা তোমরা ফ্যামিলির বিয়ে করতা তোমার নিয়ে গেছো পরে ওই স্যারের আবার উঠে বলো কি স্যার আমি কতবার বলবো হ্যাঁ আমার নিয়ে জানি আমি হারে নিয়ে গেছি আপনি তারপর আমার সাথে হ্যার কাছে জিজ্ঞেস করেন যে হ্যাঁ জোর করে নিয়েছে স্যার আপনারা তারা তো এই জায়গায় একা পাইছেন এই জন্য এইভাবে করতেছেন স্যার তো কোনো কথাই বলো না আমি একশো বার বললাম যে আমি আমার স্বামীর আমি জোর করে নিয়েছি হ্যার কোনো দোষ না তারপর আমার আবার গাড়ির ভিতরে ঢুকে তখন আমার লাস্ট ওই দেখা ওর সাথে আমার বললো যে রুবেল আমার তো মেডিকেল করাইবো কি আরে পরে শারীরিক সম্পর্ক নয়তো কোনো এক মাস আট দিন আসলে প্রেগনেন্ট বুঝছেন মাস্টার কাছে আমি করি আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালোই মনটা তুমি এটা করো তারপর আমি ওই জায়গায় হাঁটতে পারি না তারপর আমি আইসি আর আমার গাড়িদের ভিতরে বন্ধ করে দিয়েছে তারপর ওই জায়গায় তোমার চালান করলো আমার বাড়িতে জানাই নাই তোমার জায়গায় তারা
আচ্ছা
চোখের মতো খাটো এতটুক আর দুলোভাই আমার দু তিনটা থাপড় মারছে তারপর ওই বলছে যে তোমরা অনেকেও মাইরো না আমার স্বামী অনেকেও মাইরো না পরে ভাই দেড়টা বাজে দেখলাম আমি গারদের ভিতরে দিয়ে একটু ফাঁক আছে দেখি ঘরে সিএ যদি করে আর নিয়ে যাইতে আছে তখন আমি তো বুঝতে পারছি কিছু একটা হইব তারপরে আমার দুইটা বাজে এসপি আইসে এসপি আসার সময় আসামি নামায় ওই সময় আমার এই গজিরা থানা দিয়া আর একটা ছেলে আসিল সাথে ওই ছেলেটা আসামি আসিল দুইজনকে মুন্সিগঞ্জ থানায় নিয়ে জেলে নিয়ে যেতে আছে তারপর মুন্সিগঞ্জ গারদন এসে আমার বউর কাছে নাকি আমি পরে শুনতে পারছি কিন্তু এখন বলি আমার বউকে জিজ্ঞেস করছে জজে যে এই ছেলেকে তোমার কি বউ কিনেছে পরে আমার বউ আবার বুদ্ধি করিয়া যে কোন বাড়িতে কাগজটা ছিল না ওইটা বুকের ভিতরে ঢুকে রাখছিল যেহেতু আর ফ্যামিলি না দেখতে না পারে দেখলে তো কাগজটা নিয়ে যাইব ওই বুদ্ধি করিয়া বুকের ভিতরে ঢুকে রাখছিল এখন ওই যে ম্যাজিস্ট্রেট জজে বললো যে ছেলেটাকে তোমার জোর করে নিয়েছে পরে কয় না হ্যাঁ আমার জোর করে নেয় নাই হ্যাঁ আমি জোর করে নিয়েছি হ্যাঁ আমার পরীক্ষা দিতে বলছে আমি পরীক্ষা দিনে তারপর আমি নানান ধরনের ভয়ভিত্তিক দেখাইয়া তার আমি লইয়া গেছি তারপর আমরা বিয়ে সাথে করছি দেখেন আমাদের বিয়ে হয়েছে কোর্ট ম্যানেজের কাগজ দেখেন তারপরে দেখাইছে তারপর তো সবাই তো হতবাক যে তুই কেমনে এইভাবে কেমনে বুকের ভিতরে রাখলি আর কেমনে দেখাইলি এইভাবে কি করলি পরে বলে যে তুমি কি মানসিক দিক দিয়ে সুস্থ তোমার 10 মিনিট টাইম দিল আমার 1 মিনিট টাইম দেওয়ার দরকার নাই জিজ্ঞেস করতে আছে 1 মিনিট টাইম দেওয়ার দরকার নাই আমি সব দিক দিয়ে সর্বশেষ সুস্থ আছি আমার স্বামীর আমি দরকার নিয়েছি এই পর্যন্ত আমি জানি ঠিক আছে আমার স্বামীর কোনো দোষ নাই তো আমার গাড়ির ভিতরে ঢুকাই দেয় ঢুকে ধর আমার বাড়িতে কিছু জানে না কোনো কিছু জানে না তো তার মেয়ে তারা এইভাবে নিয়েছে ওই সময় মামলা তো হয়ে গেছে আমার
স্বীকার করার পরও আপনি গাড়িতে নিল
হ্যাঁ
কেন
নিয়েছে মামলা দিয়ে তো দিচ্ছে
মামলার একটা শুরু হয়তো
মামলা হয়তো তারা টাকা পয়সা খাওয়াইছে তাদের দিদিদের ওই জায়গায় আগে জিডি করে রাখছে নারী শিশু অপহরণ তারপর আমি আসামি ধরার পর তো এই মামলা হইব তার আগে তো মামলা হয় না আসামি আমার তো কোনো খোঁজ খবর আসিল না কেমনে কার নাম মামলা দিব তারপর আমাকে ধরে আইন না তারপরে মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন এই যে আর বোনে আর মামা আরো জোর করে উঠে নিয়ে গেছে তারপর আমার জেলের ভিতরে দিয়ে দেয় জেলের ভিতরে দিয়েছে কি ভাই আমি নাকি পাগল ওই জায়গায় তিনটা রুম আছে ধলেশ্বরী মেঘনা তারপর আর কি কি জানি আমার মনে নাই জেলের ভিতরে আমি নাকি পাগল পাগলের ভিতরে আমার দেশে বুঝছেন মানে এইটা ওরা সম্পূর্ণ চালাই করে দিচ্ছে আমি নাকি পাগল এভাবে একটা ই করে আমার জেলে দিচ্ছে ভাই প্রতিদিন আমার তো আমি যাওয়ার পরে গা শরীরে জ্বর উঠছে এত জ্বর মারিতেছে না বাইরের কারণে অনেক জ্বর উঠে গেছে জ্বর ওঠার পরে আমার এক ওই জায়গায় জেলের ভিতরে রোহিম বেয়ে করে হ্যাঁ আমার একটু ইটি করতো মানে পানি দিত মাথা ই করতাম কিছু খাইতাম না ইসি করতাম না তো এক পর্যায়ে আমার বাড়ির কোনো যোগাযোগ ছিল 9 দিনে তো আমি একটু সুস্থ এই সময় সুস্থ হওয়ার পরে আমি এক পর্যায়ে কি আমি বাইসে থাকবো না গলায় ফাঁসি দেবো তারপর আমি বাথরুমে যাই আমি কিছু না পরে আইসে বসে জেলে দিয়া পরে পরের দিনকার প্ল্যান যাইয়া ওই যে রোহিমদের গামছা নিয়ে গেছি নিয়া বাথরুমে এরকম ঘির দিছি ঘির দিয়া পরে গলায় ফাঁস দিছি উনি ওই যে আগে যেদিনকার আমি ওই জায়গাতে গেলাম না উনি সন্দেহ করে লাইছে আমারে উনি আমার দিকে
গার্ড ছিল সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড বুঝতে পারছে
মানে উনি আসামি
উনি আসামি প্লাস গার্ড
গার্ড
আচ্ছা
ঠিক আছে ওনা রাতে মানে একটা ওয়ার্ডে 70 জন 69 জন লোক আছে জেলের ভিতরে
আচ্ছা
আর একটা ওয়ার্ডে এইভাবে 70 জন 69 জন লোক
আচ্ছা
ওনা এইভাবে পাহারা দিতে ওনা তো সাজা প্রাপ্ত আসামি ওনাদের ম্যাট বলে তো উনি আমারে পরে আমি গলায় ফাঁস দিচ্ছি ফাঁস দেওয়ার পর আমি এরকম চুল দিচ্ছি জল দেওয়ার পরে উনি দরজা এইভাবে লাথি মারছে লাথি মেরে ভেঙে ফেলাইছে আর দরজার হাইট হয়েছে জেলে 6 ফিট উনি দেখছে আমি কি করতে
উনি বুঝতে পারছে যে ঘটনা কিছু একটা ঘটতেছে
কারণ দরজার হাইট 6 ফিট বুঝছেন উনি তাকাই দেখতেছে আমি গলায় ফাঁস দিচ্ছি আর আইরা খুললা আমার জায়গায় ধরছে আমার জায়গায় ধরার পরে স্বপ্ন সবাই ডাকতেছে রাত তো দেখতে পাবে ঘটনা ঠিক আছে ডাকতেছে এইভাবে হয়েছে তার গলার গামছা খুলতে পারে নাই ওই সময় একবার কাটবো কাটতেও কিছু নাই জেলে খানার ভিতরে কিছু নাই তারপরে আমার গলার এরকম টাইম নিয়ে ধরে গামছা তারপরে অস্ত্র অস্ত্র খুলছে তখন আমি তো মনে করছি তাইলে আমার তো এইভাবে কিছু একটা হইব হয়তো জেলা সাহেবের কাছে বিচার দিলে আমার কেষ্ট হয়নি আবার মারবো যে আমি এবার ফাঁস দিতে চাইছি কি জন্য তারপরে আমারে বলে, আমি তো আবার সবকিছু ওই সময় শুনতে পারি যে কিভাবে হয়েছে না হয়েছে, তারা কি বলতে আসে। পরে আমি মানে ওই জায়গায় একটা ইয়ে ধরলাম যে আমার অসুস্থ গন্ধার তৈরি নেন্টা আমার মারবো, যে তুই সবাই বাজাবি গলায় ফাঁস দিয়া। তারপরে আমি অসুস্থ গন্ধার দিই, তারপরে বলতে আসে ওই কির কোনো গলায় ফাঁস দিতে আসে বা ই করতে আসে, এই সারদার বিচারতে আসে জেলার সাহেবের যে জেলার ডাকতে, হ্যাঁ তার নাম রুবেল, পরের দিনকার কৃষ্ণ ভাই আমার ডাক দিছে। ডাক দেওয়ার পর ওই জায়গাতে বিচার হয়, ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে হ্যাঁ বললো কি আচ্ছা তুমি যে কালকে যে ঘটনা ঘটলা করলা এগুলো তো সবাই আমাকেও এগুলো দোষারোপ করতো, সব কিছু কি আরে তোমার সমস্যা কি, যে স্যার এইভাবে হয়েছে আমার, আমি কিছু বলতে পারি না, আমার লাইফে ঘটনা ঘটে গেছে, আমার ফ্যামিলি কিছু জানে না বা কিছুই করে না। তারপরে বলে তোমার ফ্যামিলির নাম্বার দাও, আমি ফোন দিয়ে তার কথা বলি, কারা এই জায়গায় আসতে বলি। তারপর তারা নয় দিন পরে জানতে পারছে, কিন্তু তারাও আইছে তার পাঁচ দিন পরে, কিন্তু তার ভিতরে ভাই আমার পাগলের ভিতরে দেশে পাগল একদিন পরে একদিন এক একটা পাগল পালাইতে স্যার, আর এক একদিন পরে পাগলা ঘন্টা বাজায়, পাগলা ঘন্টা বাজায় তিনের নাম ছবি সালমান খান তিনের নাম ছবিটা আছে না, ওইভাবে ওইভাবে পাগল সিস্টেম সব কটা ওইভাবে থাকে। আমি এক কোনায় দিয়ে বসে থাকতাম, তা কারারক্ষীর আই এক চেহারে পাইতো তারই ফিটাইতো,
অকারণেই ধামধুম করে পিটাতো,
অকারণেই পাগল পালাই থাকতো, যখন ঘন্টায় নামিলতো যে ফাইলে বইতো, ফাইলে বইয়ে গুনতো এই ওয়ার্ডে কত লোক সম্পূর্ণ, তারা টোটাল যোগ করতো সন্ধ্যার টাইমে, তারা যোগ করে যখন নামিলতো তখনও পাগলা ঘন্টা বাজাইতো। আমি তো বুঝি না, তো আমি আবার ওই যে পাগল ফলাইছে, একটা পাগল ফলাইছে যেন একজন নাই মনে করছে, তারা পলাই গেছে, তাই পাগলটা আসলে বাথরুম ভিতরে, হ্যাঁ বাথরুম ভিতরে পড়ে রয়েছে, মানে পাগল না মানে সাধারণত আসামি, তো মানে ফলাই টলাই যাইব যে কোনো একটা ইয়ে ধরছে। তারপরে আমি আবার এক কোনায় দিয়ে বসে আছি, তা আমার যাইয়া দুই তিনটে বাড়িতে আছে, হ্যাঁ মনে করছে পাগল, মনে করছে পাগল, তা আমি সিলে ভালো করছি এইভাবে আমি আর কিছু করিনি। তা আমি ওই জেলখানা যাওয়ার পরে আমি প্রতি পাঁচকে নমাজ পড়তাম ভাই, আর আল্লাহর কাছে জানতাম যে আমার লাইফে এইভাবে যে ঘটনা ঘটবে, যে এতগুলো পাপ করছি বা করছি না করছি লাস্ট পর্যায়ে যেভাবে যে করছি, এখন আমার ফ্যামিলিও দেখতে আসে না বা আল্লাহর কাছে, আমি অনেক কান্নাকাটি করতেছি নামাজ পড়ে।
ওকে, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে, কারণ বিরতির সময় হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন JBSB Uncensored on 89.2 FM with me RJ Kibria. আমরা আবারও ফিরে আসবো JBSB Uncensored এর একেবারে শেষ ভাগে, stay tuned.
Royal Tiger Dream presents JBSB Uncensored. Richard, Royal Tiger Dream presents JBSB Uncensored. Richard yourself.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনারা শুনছেন জেবিএসবি আনসেনসর্ড এ রুবেলের জীবনের অপ্রিয় সত্য। ওকে রুবেল, আমরা যেখানটায় ছিলাম তারপর,
তারপরে আমি এভাবে নামাজ পড়তে আসি, একটা নামাজ আমি দিয়ে দিয়া খুব সব ওকে নামাজ পড়তে আসি আমি। তারপরে পরদিনকার তার কাছে জিজ্ঞেস করতে আসি যে স্যার আপনাকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়েছে আসে নাই কেউ, আমি বলি না কেউ তো আসে নাই, তাহলে কি করা যায়, আবার ফোন দেবো তাকে, সমস্যা নেই তুমি নিশ্চিন্তে থাকো। তারপরে আবার দুই দিন তিন দিন পরে পাগল ওইভাবে ফলাইতে আসে আর পাগলা ঘন্টি বাজাইতে আসে, আর খুব মায়ের আমি ওই জায়গাতে যাইতে পারি না, আমার কাছে টাকাও ছিল না যে ওয়ারটা খাইতে দেবো, টাকাও ছিল না, আর এরা ওই সিস্টেমে দেখেছে যে পাগলের ভিতরে আমি নাকি পাগল, এইভাবে এই সিস্টেমে তারা এই ভিতরে ঢুকাই দিয়েছে আমার, আর ওইভাবে মারামারি শুরু হইতেছে প্রতিদিন রাত্র 24 ঘন্টা, এইভাবে একদিন একদিন পরে মারামারি শুরু হয়। তারপরে আমার বোনেরা আর আমার এক বড় ভাই আর আমার মা আসে, আসার পর তারা অনেক কান্নাকাটি করে, আমি কান্নাকাটি করি, করার পরে তারা আমার টাকা দিয়ে যায় 2000 টাকা, আর অনেক কিছু খাওয়া টাওয়া দিয়ে যায়, ক্যান্টিন দিয়ে তিনি করে দিয়ে যায়। তারপর আমি ওয়াট খাইতে দিই 1000 টাকা দিয়ে, ওয়াট খাইতে আমি অন্য জায়গায় যাই, যাওয়ার পরে ওই জায়গাটা মোটামুটি ভালোই আসলাম। তা মে মাসের 7 তারিখে 21 তারিখ হয়েছে আবার আমার কোর্ট ওদিনকারে, তা ওদিনকারে সবাই বললো কি মেয়ে স্টুডেন্ট ভালো দেশে, তোর বউ তোর সাথে পেমেন্ট করে নাই, তারা তো ফাজলিম করে এইভাবে করছে, নারী শিশু নির্যাতন মামলা দিতেছে, তাহলে তুই একটা কাজ কর, তুই কোন টেনশন করিস না, 21 তারিখ করে জামিন হয়ে যাবে।
এটা কে বললো?
বলছে আমার ওই ভিতরে এক বাইরে দিয়ে এক বড় ভাই, হ্যাঁ আমার সাথে দেখা করতে হয়েছিল।
ওকে,
তারপরে আমি কই আসা ভাই তাহলে যা কিছু করার করেন, আর আমার আরো কিছু টাকা দিয়ে যান, আমার বুকের ভিতরে সমস্যা, তোর কি তোর মারছি, আমি কই না, পরে আর কাজ স্বীকার করি যে টিভিতে এইভাবে অনেক কিছু করছে, আমার বুকের ভিতরে সমস্যা, আমি হারতে পারি না, হারতে পারতাম না সময়, পরে আবার কইলাম 1000 টাকা দিব, আমি কই 5000 টাকা দিয়ে দেবো, আমি কোনো অত টাকা লাগবো না, আমি 2000 টাকা দিয়ে দেন, পরে 2000 টাকা দিয়ে গেছে। তারপরে আমার 21 তারিখ কোর্ট, আমার কোর্টে নেয়, নেওয়ার পরে আমি মনে করছি যে আমার বউ আইবে কোর্টে, বুঝছেন, কিন্তু আয় নাই আর নিয়ে আসে নাই কোর্টে,
মানে তদ্দিনে ও জেলের বাইরে,
পরে মেজিস্টারে আমার উকিল ধরছে, উকিলে এক উকিলে 80,000 টাকা যে 21 তারিখ জামিন করে দেবে, কন্ট্রাক্ট হয়েছে 80,000 টাকা। 80,000 টাকা কই হইব, আমার বাড়িতে যে জায়গা জমি আছে সব বিক্রি করে ফেলাইব, বাইক হইলে তোর জন্য সবকিছু বিক্রি করে ফেলাম, তাই তোর সারাই নেবে।
আচ্ছা মানে ভিটা যেটা আশ্রয় ছিল শেষ আশ্রয়। দেখুন পাপ নাকি কাউকে ছাড়ে না, বলেন তারপর।
তারপরে ঘর বিক্রি করে রয়েছে আর বাড়ির পাঁচ কড়া জায়গা জমি জায়গা বিক্রি করে রয়েছে, টোটাল 230,000 টাকা হয়। তারপর নিয়ে আইসে তা ওনার 80,000 টাকা প্রথম দিয়েছে 30,000 টাকা, এর জন্য 30,000 টাকা উনি জামিন করতে পারলো না, উনি উকিল ভালো না। তারপর আমার এক বড় ভাই আছে আমার এলাকায়, মায়েরা বললো যে দেখ বাবা এইভাবে সমস্যা, আর তার একটা কোর্ট আছে মে মাসে জুন মাসের 7 তারিখ, এইভাবে কান্নাকাটি করতে আছে, তাই কি করা যায়? ওই উকিলের 30,000 টাকা দিয়ে উকিল তো ভালো না, তা আপনার এত টাকা দিয়েছেন কিসের জন্য? আপনারা আমার আগে দাঁড়াইছেন, তার নাম হয়েছে রবি শর্মা মন, এবার কিন্তু করে পরে হ্যাঁ মুন্সিগঞ্জ আছে বাড়িতে, আর পরে একটা উকিল ধরছে সুভাষচন্দ্র নন্দী, ঠিক আছে, তার সাথে কন্ট্রাক্ট হয়েছে 50,000 টাকা।
আচ্ছা,
কিন্তু 50,000 টাকায় পারে নাই, লাস্ট মুহূর্তে হ্যাঁ চাইছে আরো 20,000 টাকা, 70,000 টাকা। 7 তারিখে আমার যখন কোর্ট, তার আগে 2 দিন আগে আমার শুনানি দিয়েছে 5 তারিখে, জুন মাসের 5 তারিখে শুনানি দিয়ে শুনানিতে আমার জামিন হয়ে গেছে, 70,000 টাকা লাগবে। ওই সময় জামিনে বের হয়ে যাই, কিন্তু আমার বোনের নামে আর মামার নামে অরেন বেরিয়েছে, কিন্তু আমার ডিবিতে তার কাছে অনেক টাকা দিয়েছে তারে, কিন্তু হ্যাঁ ফোনে যখন আমি ফোন দিই যে স্যার আপনি কোথায় আছেন, পরে বলে আসি বাবর স্যার স্টেশনে, পরে স্যার আপনার সাথে দেখা করবো, এইভাবে সমস্যা, আমি তো জামিনে জামিন চাইছি বেরিয়েছি যে লেখটা, তাহলে কি তুমি কিছু বলবো? আমি স্যার তাই স্যার ফোনে বলার কিছু দরকার না, তুমি আসো সবার সময় কথা বলছি, দরকার লাগবে তো টাকা, এদের নাম করানোর জন্য টাকা লাগবো, তারপর কয় টাকা লাগবো, কয় 20,000 টাকার মতো। আমি কই স্যার এত তো পারবো না, আমার টাকা ভাই সবকিছু শেষ হয়ে গেছে, ঘর বাড়ি তো সব বিক্রি করে দিয়েছে, আমার স্যার এর জন্য সবকিছু সব শেষ হয়ে গেছে ভাই, আর কি দরকার? তুমি আমার ছোট ভাই, তুমি আমার স্যার ডাকবো না, তুমি আমার ছোট ভাই, তাহলে আমার আর কিছু করার নাই, তোমার এই মামলায় কিছু হইব না, তোমার মামলার তাড়াতাড়ি ইয়া বাড়িয়ে দিব, বিচার বাড়িয়ে দিব। তারপরে ডিভোর্সে বলার পরে আমি কই স্যার যেভাবে হোক আমার বোনের নাম আর মামার নাম কাটতে হবে, আমার বোন বিয়ে দিছি, ইন্টার করতে আছে, কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, বোনের বাচ্চা কাচ্চা হইব, আর লাইফটা আপনি বাঁচান, পরে তো আমি কিছু করবো বলি, আমি গরিব মানুষ ভাই, বলে আমি গরিব মানুষ, ঠিক আছে আমি আমি এটা পারবো না, আমার টাকা না হইলে বড় বড় স্যার আছে হাগু দিয়ে কি বলবো, পরে তাহলে 15,000 টাকা দিই, তারপর 15,000 টাকার নাম করে নিই, তারপর আরো 5,000 টাকা দিই, 20,000 টাকা নাম চাইছেন 30,000 টাকা দিই, রমজানের ভিতরে তাও নাম করে না, তারপর আরো 5,000 টাকা।
মানে আপনি জামিনে আছেন কিন্তু মামলাটা
তাকে দুইটার নাম কেটে দেবো, তারা তো অরেন বেরিল, তাকে আবার অ্যারেস্ট করবো।
ও আচ্ছা আচ্ছা, ওই নামটা কাটতে পারে।
হ্যাঁ, তারপর আবার 5,000 টাকা দিই, টোটাল 25,000 টাকা দেওয়া হয়েছে এই পর্যন্ত, কিন্তু হ্যাঁ নাম কাটতে আসছিল।
এখন আপনি এই এই মামলার আসামি?
আমি আসামি, আমি তো কিন্তু আমার বই নেই আর আমার মামা।
ও আচ্ছা, এই দুজনের নাম কাটে না এখন পর্যন্ত। আপনি মূল আসামি যদি বাইরে থাকেন তাহলে ওদেরকে ধরবে কেন?
ওরা তো ধরবে তো, যে নাম তিনজন আর একজনের ধরে আর জেল খাটাইছে, তারপর একজন বাইরে করে ফেলাইছে, আর দুজন তো
আগে দুজনকে যে কোনো সময় অ্যারেস্ট করে, যে কোনো
সময় ওয়ারেন্ট বাইরে অ্যারেস্ট করে ফেলাইবে, অরেন্ট ভাইরে তাহলে আসলে
হেনস্থা করা।
তারপরে আর কোনো খোঁজ খবর পাই না, দ্বীপের কোনো খোঁজ খবর পাই না, অনেক জায়গায় যাই, সরফাতালি অব গ্রামেও যাই, তাইয়া মনে করেন মানে ছদ্মবেশে আমি জিজ্ঞেস করি যে এই জায়গায় একটা মেয়ে একটা ছেলের সাথে পলাই গেছে, পর কথা তুমি ছিল কিভাবে, মানে অগবারি এই পারে আর আমি জিজ্ঞেস করি ওই পারে দ্বীপ্তির।
আচ্ছা, হ্যাঁ খোঁজ খবর পান না তখন?
না না পাই না, কই আছে না আছে এখন মতো জানি না, কিন্তু দিল্লিতে বাইরে আমি অনেক খুঁজতে বেরিয়েছি যে কই আছে না আছে, আর আমার ফোনে একটা ফোন দেয় না কিছু না, আমি কই আছে না অনেক পাগল মতো হয়ে গেছে, মনে যে জায়গায় যাই ভাই পাগল ছিল, কুমিল্লা যাই খুলনায় যাই, বললাম না ওই গতকালকে তো খুলনায় আমি কিভাবে গেছি খুলনা তাম বলতে পারি, খুলনায় গেছি কুমিল্লা গেছি পিঠা হয়ে যাই, পরে লইয়া যে জায়গায় যে জায়গায় গেছি মাজারে গেছি, মাজারে দিয়ে শপথ করছে যে আমার ছেলে কোন দিন যাইবো না, তো কিছুদিন আগে আমি ওই এলাকায় যাই, যাওয়ার পরে জিজ্ঞাসা করি যে আন্টি আপনার ওই জায়গায় একটা মেয়ে তো পালাই গেছিল, মেয়েটা কোন জায়গায়, পরে তো তুমি জানো কিভাবে, তোর মেয়ে ছেলেটা আমার বন্ধু, আল্লাহ সেন্টার তো জেলে দিয়েছে, আল্লাহ সেন্টার যে বাসায় সেন্টার অনেক দোষ নাই, আল্লাহ সেন্টার শুনছি যে জেলে দিয়ে গেছে, আমি মনে কথা দিয়ে কথা নেই, মেয়ে ধান কোন থেকে আসে, পরে বলে যে আর ফরিদপুর আর দুলা ভাই বাড়ি আছে এই জায়গায় দিয়ে প্রতিদিন তালা মারি আটকাই রাখে, তারপর যখন খাইতে বাড়ি করে তখন খাইতে বাড়ি করে, এবার বলে পরে এইগুলো জানার পরে আর কিছু জানবে। তাহলে আমার ফোন নাম্বার খোলা সবকিছু বলা কিন্তু একটা ফোনও দিতে আছে নয় পরে তোর গায়ে তুমি সেলটারে দেখতে যাও কিনা দেখতে দিলে আমি দোয়া করে আল্লাহ সেলটার বাসায় যে সেন্টার তো কোনো দোষ না সেন্টারে নাকি জোর করে নিয়ে গেছে মেয়েটার বাচ্চা কাছে হবে তারা কি করলো তার ফ্যামিলিটা সেন্টার কাছে দিয়ে দেতো
মেয়েটার বাচ্চা কাছে হবে মানে কতদিন আগে ঘটনা
এটা এই যে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ
মানে সেই অর্থে তো আপনার যদি বাচ্চাটা যদি থেকে থাকে পেটে তাহলে তো এখন মোটামুটি ভালো সময় চলে এসেছে বাচ্চা ফেলে দিয়েছে
তাহলে ফ্যামিলিটি রাখবো
কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন মেয়েটা তো এখন পর্যন্ত যোগাযোগ করেনি রাখতেও তো পারে না রাখার সম্ভাবনাটাই বেশি
ওই যে মেডিকেল করাইছে রাখি বলো মেডিকেল টেস্ট করলে
ওকে আপনি এখনো তাকে খুঁজে যাচ্ছেন
হ্যাঁ
কি করেন আপনি এখন
আমি এখন বর্তমানে টাইম স্ত্রী
খুঁজেন কিভাবে
খুঁজি অব এলাকায় যাই আমি রাত্রে করে
মুন্সিগঞ্জে
অনেকদিন গেছি কিন্তু তারপরে ভাই কোনো খবরই ভাই পেয়েছি তো আর অনেক নিয়ে আসে গেছি আমি যে পালাই যে জায়গায় গেছি ওই জায়গায় এখন আমি ঘুরতে আসি
কোন মানুষটাকে আমরা ঘৃণা করব যে মানুষটা নিজের জিঘাংসার জন্য 25টা মেয়েকে এরকম বিপদের মুখে ঠেলে দিল সেই মানুষটাকে নাকি এই মানুষটাকে যে মানুষটা একটা ভালোবাসার খোঁজ পেয়ে সংসার করতে গিয়ে জেল খাটলো বাড়ি ঘরের পয়সা করে সব হারিয়ে দিয়ে এখনো তার বউকে খুঁজে বেড়াচ্ছে সেই মানুষটাকে এই জন্যই বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক পরের লাইনটাই হচ্ছে যাহা বলিব সত্য বলিবার জন্য মানুষেরই মাঝে সুর অসুর এই মানুষের মধ্যেই অসম্ভব খারাপ মানুষ বিরাজ করে এই মানুষের মধ্যেই ফেরেশতা বিরাজ করে এই মানুষই কখনো কখনো দানব এই মানুষই কখনো কখনো মহামানব আমরা সিচুয়েশনে পড়ে আমরা বাধ্য হই আমাদের ভেতরের যে ক্রোধ কাম কামনা বাসনা যাতনা সেগুলোকে জিঘাংসায় নিয়ে আসতে মানুষ ছয়টা রিপু নিয়ে এটা আমরা জানি আমাদের পণ্ডিতরা আমাদেরকে শিখিয়েছেন ছয়টা রিপু নিয়ে মানুষ আমি হয়তো ছয়টা রিপু বলতে পারবো না কাম ক্রোধ হিংসা জিঘাংসা এরকম মোট ছয়টা কেউ যদি বলে যে ছয়টাকে ধ্বংস করে দিব এই ছয়টাকে শেষ করে দিব ভালো মানুষ হবার জন্য দ্যাট ইজ দ্য মোস্ট রং ওয়ার্ড বা সেন্টেন্স এভার কোনো কিছুকে আসলে ধ্বংস করা যায় না কোনো কিছুকে আসলে শেষ করে দেওয়া যায় না না সেটা রাগ না সেটা ক্ষোভ না সেটা খারাপ ফিলিংস না সেটা খারাপ বোধ যেটা করা যায় পরিবর্তিত রূপ ধারণ করা যায় এই যে কাম ক্রোধ রাগ হ্যাঁ লজ্জা যেটাই বলি না কেন যে ছয়টা রিপু এই ছয়টা রিপু আপনি কখনোই ধ্বংস করতে পারবেন না আপনি যেটা করতে পারবেন এই ছয়টা রিপুকে আপনি শক্তিতে রূপান্তর করতে পারবেন ইন এ পজিটিভ সেন্স সেটা যারা করতে পারে তারাই আসলে মানুষ কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য সেটা কষ্টসাধ্য আজকে যেই ছেলেটি এখানে কনফিউজ করে গেল রুবেল তার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটাই আমি তাকে করব তার আগে আমি যেটা বলতে চাই যারা এখানে কনফিউজ করতে আসেন অত্যন্ত সাহস নিয়ে আসেন ভৎসনা আপনাদের অনেক অনেক বেশি লাঞ্ছনা ত্যক্ত বাক্য ইনফ্যাক্ট কখনো কখনো অভিশাপ এসব নিয়ে ফিরে যান কিন্তু প্রত্যেকের মধ্যেই একটা রুবেল বাস করে কেউ সেটা এক্সপোজ করতে পারে কেউ সেটা এক্সপোজ করতে পারে না যাতে করে আপনি এক্সপোজ না করেন সেজন্যই রুবেলদেরকে এখানে নিয়ে আসা হয় কারণ আজকের এই অপ্রিয় সত্যটি জানার পরে হয়তো এর চাইতেও ভয়াবহ একজন রুবেল আজকে থেমে যাবেন এতে করে সমাজ উপকৃত হবে এবং যদি সেটা হয় তাহলে আমরা বলবো যে জেবিএসবি আনসেন্সর্ড কিংবা যাহা বলিব সত্য বলিব সাকসেস রুবেল কেন আসছেন শেষ প্রশ্ন আপনার কাছে
আমি আসছি আরেকটা কথা তো ভুলে গেছি
জি বলেন
এই লাস্ট 10 দিন আগে আমি একটা ডিভোর্সের কাগজ পাই
ডিভোর্সের কাগজ পেয়েছেন আপনি জানেন না আপনার ওয়াইফ সেটা ইচ্ছাকৃত ভাবে করেছে
ওর হাতের লেখা না আমি তো ওর হাতের লেখাটা চিনি কিন্তু ওই যে
এমনও হতে পারে যে ওর পাপের শাস্তি সারাটা জীবন ওই মেয়েটাকে খুঁজে যাবে কোনোদিন হয়তো মেয়েটাকে দেখতে পাবে না অথবা ধরেন এমনও হতে পারে ও সারাটা জীবন ব্যাচেলর থাকলো শেষ বয়সে গিয়ে সত্যি সত্যি একদিন মেয়েটাকে খুঁজে পেলো এবং তখন মেয়েটার একটা সংসার হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে মেয়েটা অন্যরকম একটা মানুষ এবং ওই মেয়েটা তখন তাকে ফিরিয়ে দিল বললো যে না এখন তো অনেক দূর আমি পথেতে এসেছি এখন তো তুমি চাইলে সম্ভব না এই জীবনটা আসলে কোন জীবন অথবা এমন কিছুই হবে না হয়তো উল্টোটাও হবে রুবেল ভুলে যাবে মেয়েটাকে সে একটা নতুন করে সংসার করার চেষ্টা করবে মেয়েটাই হয়তো বা রুবেলের ভূমিকায় কোনো একদিন আসবে তখন হয়তো রুবেল তাকে ফিরিয়ে দেবে এই যে অমীমাংসিত একটা সম্পর্ক এটাই সবচেয়ে বড় শাস্তি প্রশ্নের উত্তরটা চাই কেন আসলেন
আমি সবকিছু নিজের ভুল স্বীকার করার জন্য ভুল স্বীকার করে আমি চাই না যে আমি জীবনে আর কোনো প্রকাশ করতে
আপনি যে মেয়েটার জন্য আজকে এত বড় প্রতিশোধ নিলেন এতগুলো মেয়ের প্রতি এটা কি উচিত হয়েছে
এই কারণে আমার এই জায়গায় আসা যে আমার পাপ
করা আপনার মতো অনেকেই এই কাজটা করেন
করে
আমি যাহা বলি সত্য বলি অনেক গেস্ট পেয়েছে এরকম প্রচারও করেছে যে একজন মানুষের ভুল পুরো মানব জাতির উপর চাপাই না একটা মেয়ে ভুল করছে মানে সব মেয়ের উপর সেটা
আগের রবিবার যে হ্যাঁ এলো না ওই যে বললো যে একটা মেয়ের সম্পর্ক করছো বা হ্যাঁ বিলেক নিয়ে ই করতে আছো,
রাইট? এটা কি উচিত? আপনি তো আপনার নিজের জীবন থেকে কি পেলেন, কি শিখলেন?
আমি আমি কিন্তু দেখেন এই যে ভালো হয়ে গেছি, তারপরও পাঁচক তো নামাজ করি, কিন্তু এই যে আমি তার লিয়ে সংসার করতে আসি চাইছি, কিন্তু আল্লাহ এটাও দিল না মানে, তাই আমি কোন জায়গায় যাবো?
আল্লাহ আপনাকে এখনো পাপের শাস্তি দেয়নি, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ প্রত্যেকটা মানুষকেই অনেক বেশি ভালোবাসেন। একটা পাপের যে শাস্তি সেটা দিলেই তো আপনার কয়েক জনম আপনাকে মানে ভয়াবহ রকম অবস্থার মধ্যে থাকার কথা, এত কিছুর পরেও যে আপনি আল্লাহর দুনিয়াতে নিঃশ্বাস নিতে পারছেন, এটাই তো আল্লাহর কাছে সবচেয়ে বড় গিফট।
আর আমি তো আমার লাইফ আর বিয়ে করতে পারবো না,
সেটা একটা অমীমাংসিত সত্য, এবং সেই অমীমাংসিত সত্য আসলে কোন দিকে মোড় নেয় সেটাও একটা কঠিন সত্য। সব সত্যই নিজের জীবনকে সুন্দর করুক, সত্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রত্যেকের জীবন, সত্যের খাঁটি আগুনে পুড়ে আমরা সত্যিকার অর্থে মানুষ হই। একটা কথা যেন সবসময় মনে রাখি, একবার যে অপরাধ করে তাকে সারা জীবনের জন্য আমরা যেন ব্লক করে না দিই, কারণ ওই অপরাধী হয়তো বা এমন কিছু করবে যেটা আপনার সারাটা জীবনের থটকে চেঞ্জ করে দেবে ইন এ পজিটিভ সেন্স, পুরো সোসাইটিটাকে হয়তো ভালো কিছু দেবে। সুতরাং যিনি অপরাধ করেন তাকে ঘৃণা করবেন না, বরং তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ট্রিটমেন্ট ব্যান্ড কেবিএসবি আনসেন্সর্ড রিচার্জ ইওরসেলফ এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।